FM, the night comes alive with Grammophon.
শুনছেন সব সময় রেডিও ফুটি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং ভূত এফএম এখন অনেক অন্যরকম ওই গ্রামীণফোন, এবং আপনারা অলরেডি সেটা জানেন, জানিয়ে দিচ্ছে কিভাবে আমার সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে যদি আপনারা SMS করতে চান আমাকে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি FORTI, ফুটি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofutti.fm। আপনার জীবনের সেরা ঘটনাগুলো, আপনার জানা, আপনার শোনা বা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করবেন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। এবং যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, তারা চলে যান www.facebook.com/radio.foodti, এবং এখানে গিয়ে আমাদের যে পোস্টার রয়েছে সেই পোস্টারকে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং আপনারা জানাতে পারেন যে ভূত এফএম এর সাথে কাছে আপনাদের চাওয়া পাওয়া যা কিছু, এগুলো সবকিছু আপনারা জানাতে পারেন। যাই হোক, একের পর এক আমরা আজকে ঘটনা শুনব, এবং আপনারাও পুরোটা সময় আমাদের সাথে থাকবেন সেটাই আশা করি। আর SMS কিন্তু অলরেডি আসতে শুরু করেছে, আজকে সারাটা দিন বেশ একটা দিন ধরেই কিন্তু ঠান্ডা গরম এরকম যাচ্ছে, এবং মাঝে মাঝে একটু গরম হলে আবার বৃষ্টি হয়, আজকেও বৃষ্টি হয়েছে। এবং এই রাত্রি, এই আজকের রাতে আমার মনে হয় যে ভূত এফএমটা বেশ জমজমাট হয়ে উঠবে, ওয়েদারের জন্য হোক আর যে কারণেই হোক। আমাদের যে সমস্ত গেস্টরা রয়েছে তারা নিশ্চয়ই আপনাদেরকে নিরাশ করবেন না, সে বিষয়ে আপনাদেরকে কথা দিতে পারি। সো আপনাদের আরো বেশি পার্টিসিপেশন চাই, আপনাদের আপনাদেরকে আরো বেশি অ্যাক্টিভ দেখতে চাই। আমাদেরকে ফেসবুকে আপনারা জানান আপনাদের মতামত, আমাদেরকে SMS পাঠিয়ে আপনারা জানান আপনারা কি চান। এবং আমরা আশা করছি ভূত এফএম এর তো মানে চার বছর হয়ে গেল, এবং আজকে চার বছরের পরে আমরা প্রথম শোটার পরে আজকে দ্বিতীয় শো, তো দেখা যাক কিছু ডিফারেন্ট টাইপের স্টোরি, ডিফারেন্ট টাইপের ঘটনা আপনাদেরকে আমরা উপহার দিতে পারি কিনা। আমাদের এখানে শুরুতেই যিনি ঘটনা বলবেন তিনি এসেছেন লালমাটিয়া থেকে, এবং তাদের বাসায় অহরহই নানান ধরনের ঘটনা ঘটে। এবং তিনি বলছিলেন যে একটু আগেই আমাকে যখন অফ এয়ারের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে এখন তিনি এত বেশি ইউজড হয়ে গেছেন যে অনেক ঘটনা তিনি খুব বেশি একটা কেয়ারও করেন না, এবং এরকমই একটা ব্যাপার, মানে এত বেশি ইউজড হয়ে গেছেন। এবং একটা ভিডিও তিনি আমাকে দেখালেন যে ভিডিওটা খুবই উইয়ার্ড, এবং আমি সেই ভিডিওটা নিজেই দেখেছি, এবং সেই ভিডিওটা আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি
যে বাসাতে থাকতাম লাইক কল্যাণপুর, মানে আমার বাসা যে ওখান থেকে শুরু করছি। আচ্ছা, প্রথম ঘটনা হচ্ছে আমি বেশ ছোট ছিলাম, অ্যান্ড আমি আমাদের ফ্রন্ট ইয়ার্ডে আই ওয়াজ জাস্ট ওয়াকিং বাই। তারপর ভাবছি যে কিছু হবে না, আমি অত বেশি বিশ্বাস করতাম না যে হ্যাঁ, অনেক কথা শুনছি যে হ্যাঁ অনেক কিছু আছে, আমাকে ওয়ার্নও করা হয়েছে, বাট উইদাউট কেয়ারিং আই থট যে হ্যাঁ আমি যাই, আমি একটু হাঁটি। তো আমি গেলাম, আমি গুনগুনাচ্ছিলাম একটা গান, হাম করতেছিলাম আর কেয়ার ফ্রি ছিলাম। আর আমাদের বাসার পাশেই একটা বাড়ি ছিলেন ছিল, আর ওখানে বাস ছিল, অনেকগুলো বাস ছিল। তো আমি শুনতে পেরেছি যে অনেকে বলছে যে ওখানে বাস ঝাড় আছে, বাস ঝাড় কি আমি ঠিক জানি না, কিন্তু আমি পরে অনেকক্ষণ ধরে তাকায় থাকলাম, মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে হ্যাঁ কিছু আছে নাকি। তারপর আমি অনেকক্ষণ তাকাইলাম, তারপর দেখি যে গ্লোয়িং আইজ, চোখগুলো জলজল করতেছিল। হ্যাঁ, অ্যান্ড আমি অনেক ভয় পেয়ে গেছি তখন, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে, আর ফার্স্ট নাইট বলতে গেলে একটু সেকেন্ড অর থার্ড। আর আমি চিৎকার করছি, আর আমি তাড়াতাড়ি করে আমার নানুর কাছে গেছি, অ্যান্ড আমি বলছি যে হ্যাঁ এটা হয়েছে। তারপর নানু আমাকে বললো যে হ্যাঁ তোমাকে বলছিলাম যে একা ওখানে হাই হাঁটো না, এটা একটা ঘটনা। তারপর আরেকটা ঘটনা হচ্ছে, আমার ওখানে ভিজিট করতে গেছিলাম, আমরা যখন ওখানে পার্মানেন্টলি থাকতাম না, উইন্টার ভেকেশন ছিল, আমি স্কুল থেকে সরাসরি কল্যাণপুরে গেছি। তো রাত হয়ে গেছিল, উই ওয়ার অল স্লিপিং, আমার বোন হঠাৎ করে আমাকে বলতেছে যে ছেড়ে দাও। তারপর আমি বললাম যে কি হয়েছে, আপনি কিছু হয়েছে? ও তো ঘুমের মধ্যে কথা বলতেছে, তো বলল যে ছেড়ে দাও, তোর ওসা ছেড়ে দাও। ও ভাবছে যে আমি মনে হয় ওকে কোথাও মানে একসাথে শুয়েছি তো খালামুনির সাথে, তো একটু কনজাস্টেড ছিল, তো ভাবছে যে আমি প্রবলেম, আমার কোনো ধাক্কা বা কিছু চাপ টাপ লাগতেছে, তো আমি সরে গেছি, তারপর কম্বলটাও সরাই দিছি। তারপর সে বলল কি হয়েছে হঠাৎ করে, ও পরে বলল যে ওর গলায় কে জানি ধরে রাখছে, গলা লিটারালি স্ট্র্যাঙ্গল করতেছে কে জানি তাকে। আমি পরে বললাম যে না, আমার মনে হয় ওর মানে আই ডোন্ট নো, ওর হঠাৎ করে ব্রিদিং প্রবলেম হইল। তারপর আমি বললাম যে কিছু না, তুমি শুয়েছ, আমি অনেক ওয়ারিড হয়ে গেছি। তারপর আমি বললাম যে হ্যাঁ চিল, কাম ডাউন। তারপর আমিও ঘুমানোর চেষ্টা করছি। তারপর কিছুক্ষণ জেগে রইলাম যে আমার একটু চিন্তা আসতেছিল। তারপর আমি হঠাৎ করে দেখি আমার পেটের উপর যে কম্বল ওটা হঠাৎ করে ডেবে গেল, মানে ডেবে গেছে, পুরো ডেবে গেল, অ্যাজ ইফ কেউ কে জানি বসছে
উপরে, বসলে যেরকম ভাঁজ পড়ে
এরকম, মানে
পুরোপুরি ফিল করতে পারছেন যে কেউ একজন বসেছে।
তারপর আমি ব্রিথ করতে পারতেছিলাম না। তারপর আমি করছি কি, লাইক অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কম্বলটা সরাই ফেলছি। অ্যান্ড তারপর দেখি যে হ্যাঁ, তারপর আমার কোনো উপায় ছিল না, আমি খালাকে উঠাইছি। খালাকে উঠানোর পর সে দম টম করে দিল, তারপর আমি শান্তি মতন ঘুমাইতে পারছি। বাট ততক্ষণ আমি কম্বলটা আমার গায়ে তখন নেই নাই, কারণ আই ওয়াজ স্কেয়ার্ড যে কিছু খাবার হয়ে গেলে। এটা একটা ঘটনা। তারপর আরেকটা হচ্ছে আমার নানা মারা গেলেন আমার বিয়ের আগে।
এটা খুব ইন্টারেস্টিং।
আমি কম্পিউটারে ফেসবুক করছিলাম, ফেসবুকে নর্মালি স্ক্রোল করতেছিলাম, নাথিং ইম্পর্টেন্ট, জেগেছিলাম, ইট ওয়াজ মিড নাইট, সবাই খুব মনফুল ইয়াতে ছিল, মুডে ছিল, খুব খারাপ লাগতেছিল সবার, সবারই মুড খারাপ ছিল, থাকারই কথা। তারপর আমি হঠাৎ করে দেখলাম আমার খাটটা হচ্ছে স্প্রিং বেড, তো স্প্রিং এর যে আওয়াজটা, ওটা আওয়াজটা হইল আমার খাটে, আর হঠাৎ করে বসে যাওয়ার একটা ভাজ আসলো আমার খাটে। আমি তখন ভয় পাই নাই, কারণ নানা মরে যাওয়ার পর একটা একটা অরা আসছে আমার কাছে যে হ্যাঁ, প্রবলি নানা বসে আছে দেখতেছে। আই ওয়াজ সো কাম, আমার আই ডিন্ট প্ল্যান টু ওয়ারি, তো আমি নর্মালি ওই নাইটটা আই ওয়েন্ট থ্রু উইথ দ্যাট নাইট। আচ্ছা, আর একটা ঘটনা হচ্ছে, এখন লালমাটিয়ার দিকে আসি। লালমাটিয়াতে যখন আমি থাকা শুরু করি, আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ড মিলে খাবার, ওদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল, দই দেওয়া হয়েছিল একটা বাটিতে। তারপর ওদের খাওয়া শেষ হওয়ার পর ওরা নিচে গেলেন ওদের সিগারেট কিনতে। তারপর আমার জ্বর ছিল ওই রাতে, তারপর আমি শুয়ে থাকার প্ল্যান করলাম। তারপর হঠাৎ করে আমি শুনতেছি যে বাটির আর চামচের একটা আওয়াজ হচ্ছে, লাইক চামচ তো কে জানি লাইক খাচ্ছে, ওরকম একটা আওয়াজ, টিং 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 করে আওয়াজ হচ্ছে। তো আমি ভাবছি যে আচ্ছা না, এটা প্রবলি লাইক আমার চিন্তা ভাবনা এরকম আসতেছে, কারণ আমার ফিভার উপর দিক দিয়ে আই এম ওয়ারিং টু মাচ। সো আমি একটু কনসেন্ট্রেট করলাম টু দ্য সাউন্ড, তারপর দেখি যে সাউন্ডটা তখন আসতেছে না। তখন আমি আবার ডিসাইড করলাম যে থাক, লেটস ডু দিস, আই উইল রেস্ট। যখন আমি আবার রেস্টে গেলাম, নট ওয়ারিং অ্যাবাউট এনিথিং, আবার সাউন্ডটা আসলো, আবার সাউন্ডটা টিং 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 করে
আসলো ঘরের ভিতরে,
হ্যাঁ আমার রুমের ভিতরে, আর ততক্ষণে আবার আসেও নাই, আর আমি প্রিটি মাচ অলোন। সো একটু লাগছে, একটু ভয় লাগছে, কারণ আমার অসুস্থ ছিলাম। তারপর আমি ওভাবে অত দোয়াও জানি না যে দ্যাট উইল প্রোটেক্ট মি অর এনিথিং। তো ওরা আসার পর আমার একটু শান্তি লাগছে, এটা একটা ঘটনা। তারপর অব্রাড চিটাগং এ গেছে ফর হিজ ফ্লাইং। তারপর আমি ফোনে কথা বলতেছিলাম আমার রুমে, অ্যান্ড আমরা হঠাৎ করে আমি হঠাৎ করে আমার উইন্ডো থেকে আওয়াজ পাচ্ছিলাম, একটা জিংলিং আওয়াজ, লাইক ছন 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 ছন, এটা কিন্তু আবার নূপুরের আওয়াজ না, লাইক নর্মাল একটা কি জিনিস বললেন আপনি, শেকার প্রবলি, হ্যাঁ একটা শেকারের আওয়াজ। সো এটা কন্টিনিউসলি হচ্ছে 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 while I was talking to Abrar. তারপর আব্রারকে আমি জিজ্ঞেস করলাম, আব্রার আমি যখন থাকতাম না এখানে, তুমি কি কখনো এরকম আওয়াজ পাইছো এর আগে এরকম টাইমে? তারপর ও বললো যে না, ও অনেক ওয়ারিড হয়ে গেছে, আমাকে বললো যে তুমি নিচে গিয়ে ঘুমাও।
আব্রার ইজ হিয়ার, আপনি কি ওই পাশ থেকে ফোনের অন্য পাশ থেকে আপনি কি সাউন্ডটা পাচ্ছিলেন তখন?
না, অ্যাবসলুটলি নট। আমি একদমই শুনতে পারছিলাম না, এন্ড অ্যাকর্ডিং টু হার ইট ওয়াজ লাউড এনাফ যে ফোনে শোনা যাওয়ার কথা,
রাইট, বাট আপনি শুনতে পাননি কিছু। ওকে,
তারপর ও আমাকে বললো তুমি নিচে যাও, তারপর আমি ওই পুরো কনভারসেশনের মধ্যে কিন্তু ওই আওয়াজটা হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। দ্য মোমেন্ট আমি বলছি যে না আমি নিচে যাব না, আই মিন ইটস এনাফ, আই হ্যাড সো মেনি এক্সপিরিয়েন্সেস উইথ দিস থিংস, হোয়াট এলস কুড ইট ডু, মেক নয়েজেস এন্ড স্কেয়ার মি।
সেটাই, তখন আর ভয় পাওয়ার
কোনো কারণ নেই, তখন আমার ভয় পাওয়ার আর আসতেছিল না। আই ওয়াজ টকিং টু আ ব্রাদার, দেয়ার ইজ সামওয়ান বিহাইন্ড দ্য ফোন, আই এম নট ওয়ারিড। তো দ্য মোমেন্ট আমি এটা বলছি যে না আমি নিচে যাব না, ওই আওয়াজটা ওই মুহূর্তে বন্ধ হয়েছে। তখন আমার কাছে একটু অ্যালার্মিং লাগলো, একটু শকিং লাগলো যে হ্যাঁ হোয়াট ওয়াজ দ্যাট, এর কি ছিল। আচ্ছা, এটা একটা ঘটনা গেল। আমি আবার তখনও চিটাগাঙে ছিলেন, এটা আমার বোন যখন থাকতে আসছিল, স্টে ওভার করতে আসছিল, অ্যান্ড আমরা ডিসাইড করছি যে আমরা রুফটপে একটু স্ট্রোল করবো, নর্মাল একটা কথাবার্তা বলতাম আর কি। তারপর আমরা টেবিলে ডিসাইড করছি যে আমাদের রুফটপে একটা টেবিল আছে, ওই টেবিলে আমরা বসেছিলাম। তো কথা বলতে বলতে আমরা একটু আকাশে তাকাইলাম, অ্যান্ড দেখি যে একটা বল অফ ফায়ার ফ্লোট করে করে যাচ্ছে, কোন নর্মাল ফ্লোট না, বাট ফ্লোট করে করে যাচ্ছে।
মানে ছোট একটা মানে লাইট, আমি কি বলবো যে হারিকেন যদি ওপরে ওঠে, আমরা যে বা আমরা যেগুলো লণ্ঠন বলি, লণ্ঠন যদি ওপরে ভেসে বেড়ায় তাহলে যেরকম লাগবে সেই রকম ধরনের কিছু একটা।
কিন্তু ল্যান্টার্ন ব্যাপারটা কি, লাইক উপরে ইউ সি যে হ্যাঁ একটা পেপার কভার করতেছে,
কভার করছে, হ্যাঁ হ্যাঁ,
কিন্তু আমি কোন পেপার দেখতেছি
না একদম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফোনে আপনি যেটা আমাকে দেখালেন রেকর্ডেড যে ভিডিওটা, যে ভিডিওটা আমি দেখলাম, সেই ভিডিও দেখে মনে হচ্ছে একটা বাল্ব টাইপের কিছু একটা বোধ হয়, হলুদ যে বাল্ব গুলো আছে
রেড বর্ডার, মানে ফায়ার, একদম বুঝা যাচ্ছে যে হ্যাঁ একটা ফায়ার আকাশে ফ্লোট করে করে যাচ্ছে। তো আমি আমার বোন পরে একটু অনেক শক হয়ে গেলাম, আচ্ছা এটা ভিডিও করা উচিত ছিল। তারপর দেখি যে সেকেন্ড লাইট কামস, তখন আমরা ধরে নিছি যে হ্যাঁ এবার তো ভিডিও করব। ভিডিও করার পর আমরা যখন এটা ভিডিওটা আমরা আমাদের নিজেরা দেখার জন্য প্লে করলাম, তারপর দেখি যে না ইটস নট দ্য লাইট that's scaring us or at all, কারণ জিনিসটা এত কামলি গেছে, আই মিন এত সুন্দর ভাবে গেছে জিনিসটা, ইট ওয়াজ প্লেজার টু আওয়ার আইজ,
দেখতেই
খুব ভালো লাগতেছিল, শান্তি লাগতেছিল। অ্যান্ড যখন ভিডিওটা আমরা ছাড়ছি, একটা ট্রায়াঙ্গুলার শেপের লাইক তিনটা লাইট, তিনটা হোয়াইট লাইট হঠাৎ করে ভেঙে গেল লাইক ক্যামেরার থ্রুতে, আর এটা কিন্তু আমাদের ভিশনে আসছে না, যখন আমরা দেখতেছি জিনিসটা, আমরা ভিডিও করতেছি তখন কিন্তু আমাদের ভিশনে ওই লাইটটা আসেনি, কিন্তু ভিডিও যখন করছি ওই লাইটটা ভেঙে গেল, অ্যাজ ইফ সামথিং রান অ্যাওয়ে। তখন একটা শান্তি আসছে নিচে গিয়ে আমি নানুকে বললাম, নানু অনেক মানে সে তো অনেক নামাজি, দোয়া টোয়া পড়লো। তারপর আমি বললাম যে নানু দেয়ার ইজ নাথিং টু ওয়ারি, কিছু নিয়ে চিন্তা করে না, ডোন্ট ওয়ারি। পরে বলে যে আই টোল্ড ইউ নট টু গো আপ দেয়ার, আই টোল্ড ইউ নট টু স্টে দেয়ার, মানা করছিলাম
রুফটপে যে ছাদটা আছে সেখানে
যেতে নিষেধ করেছিল, আমাকে মানা করছিল, আর রাত্রিবেলা স্পেশালি হাঁটতে মানা করছিল। বাট আই সিম্পলি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি এসবে অত কেয়ার করি নাই, কারণ কল্যাণপুর থেকে হয়ে এই পর্যন্ত যা যা হয়েছে, আবারের বাসায় যা যা আমি দেখছি, ওটা অ্যাকচুয়ালি টু মি ইট ওয়াজন্ট অ্যাজ bad as what
so আপনার কি মনে হয়, আমি যদি একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনি বলছিলেন যে কল্যাণপুরে যখন আপনি ছিলেন তখন এরকম ধরনের ঘটনা ঘটছে, আপনি এখন লালমাটিয়ায় আছেন সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে, তার মানে ব্যাপারটা কি, প্রবলেমটা কি আসলে আপনি ক্যারি করে নিয়ে আসেন, এরকম কিছু মনে হয় আপনার কাছে?
অ্যাকচুয়ালি না, এটা আমার, এটা আমি ঠিক জানি না whether আমি ক্যারি করতেছি নাকি, বাট আই ফর শিওর when Abrar is with me, যখন Abrar থাকে আমার সাথে তখন কিচ্ছু হয় না।
এই ভাষা মানে আগে থেকেই অনেক কিছু, ওকে ওকে, সো এটা একটা জিনিস যে আগে থেকেই ওইরকম কিছু ঘটে, এবং আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি সবচেয়ে বেশি,
আমার এক্সপিরিয়েন্স মানে আমি যখন এখানে মুভ ইন করছি তখন পর থেকে আমি এগুলো দেখছি।
আমি যতক্ষণ থাকি আমার সামনে ভিজুয়ালি সেরকম কিছু নেই, বাট ফর হার ওর প্রতি এগুলোর প্রতি অনেক সেন্সিটিভিটিটা বেশি, আর এতদিন ধরে দেখে আসতেছে যে আই থিঙ্ক মানে মেন্টালিও এটাতে অ্যাটিউন হয়ে আছে, যে ক্ষেত্রে আমরা অত ফিল করতেছি না, আমরা হয়তো অত দেখতেছি না, কিন্তু ও এসে ঠিকই ঘটনাগুলো।
আচ্ছা, মানে সাইকা এই বাসায় আসার আগে আপনি কখনো এরকম উইয়ার্ড কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন কখনো? আচ্ছা আপনি করেছেন এবং আপনি আপনি তার মানে আপনারা জানতেন যে এই বাসাটা কোন একটা প্রবলেম আছে। লালমাটিয়া কিন্তু একটা উইয়ার্ড একটা প্লেস কিন্তু, এবং এখানে অনেক কিছু ঘটে। আমি বাবুভাইয়ের কাছে, বাবুভাই একটু পরে জয়েন করবে, তার কাছেও শুনেছি যে এখানে অনেক ধরনের ঘটনা ঘটে। এবং বাবুভাই আমার, আমি স্টিল আমি মনে করতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে বাবুভাই একজনকে নিয়ে আসছিলেন, আমার মনে নাই ওনার কথাটা, উনিও বলেন যে লালমাটিয়া খুব একটা উইয়ার্ড জায়গা যেখানে অনেক কিছু ঘটে। সো আপনি আগেও জানতেন যে এই বাসাটা ঝামেলা আছে।
জি,
থ্যাংক ইউ সো মাচ। আমরা বাবুভাইয়ের কাছে যাব এরপরে, এবং এরপরে তার আগে আমি কিছু এস এম এস পড়ব। অলরাইট, আমি দেখতে পাচ্ছি যে আমাকে মানিক গাজীপুর থেকে এস এম এস করেছেন, এবং এস এম এস করে বলেছেন একটু বাংলা বললে ভালো হয়। ওকে, অলরাইট, আমরা যারা আসেন তারা, এখানে যারা আসেন তারা খুবই ন্যাচারালি কথা বলেন আপনাদের সাথে, এবং সেটাই মনে হয় উচিত। তারপরেও আমরা চেষ্টা করছি, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো, অবশ্যই অবশ্যই। ভাইয়া নিলয় আমাদের এস এম এস করেছেন নরসিংদী থেকে, এবং আমাদেরকে সোহাগ ময়মনসিং থেকে এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফ এম। আমরাও আপনাকে অনেক অনেক লাভ করি এবং আশা করছি সবসময় আমাদের সাথে থাকবেন। এবং এস এইচ আব্রার হবিগঞ্জ হাজারিবাগ থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম এস করেছেন। মিম নারিন্দা থেকে, রুবেল আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভূত এফ এম এ যদি ভূত এরা এসে গল্প বলতে তাহলে কেমন হতো, খুব মানে আপনাদের জন্য হয়তো ভালো হতো, আমার জন্য মোটেই ভালো হতো না। সো এই প্ল্যান একদম মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। তন্দ্রা আমাদের এস এম এস করেছেন, এবং তিনি টিপু সুলতান রোড থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে লাইফে যা ঘটে সবই কি মানে সবই কি ভূত নাকি অন্য কিছু, আমি আপনার কোশ্চেনটা আসলে বুঝি নাই। আমাকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এস এম এস করেছেন এবং লিখেছেন যে ভূত এফ এম ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এম ডি মিনহাজ এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আমিরা, এবং এছাড়া আমাদেরকে ফাইসাল এস এম এস করেছেন, এস এম এস করেছেন সিদ্দিক খান জুবাইন থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শ্রাবণ সিলেট থেকে এস এম এস করেছেন, ডোনা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে জাওয়াদ সহ আরো অনেকে, আমি ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন আমাদেরকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি যে অনেক ভয়ের পিকচার খুব ভালো লাগছে, মুন পুতুল আমাদের এস এম এস এখানে কমেন্ট করেছেন, এটা লিখেছেন ফেসবুকে আমাদের পেজে। এবং এছাড়াও একা একা শুনছেন লিখেছেন এ আর আলমগীর, আমাদেরকে সম্রাট লিখেছেন নাইস, আমাদেরকে ফাহিম আহমেদ এস এম এস করে লিখেছেন যে তিনি এস এম এস না ফেসবুকে লিখছেন যে তিনি ছাদে বসে শুনছেন আমাকে। এছাড়াও বিথি আক্তার বলেছেন আরো ভয় চাই, আমরা ট্রাই করবো আপনাকে আরো ভয় দেওয়ার আমাদেরকে। এছাড়াও আল ফাহাদ লিঙ্কন এখানে কমেন্ট করেছেন, এছাড়াও আরো অনেকে আমাকে এখানে লিখেছেন, রাসেল অওসাম তৌহিদ তমাল আমাদের লিখেছেন এটা। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি শিরি শিহাব লিখেছেন যে ভাইয়া অনেক ভয় পাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত ঘটনা আমরা শুনি সেই সমস্ত ঘটনাগুলো যদি আমাদের লাইফে ঘটে, আমাদের সামনে যদি ঘটে, তাহলে পুরো জিনিসটা অন্যরকম হয়ে যায় এবং পুরো জিনিসটা তখন বোঝা যায় যে কতটা ভয়ের। আমরা যদি আপনি যখন শুনবেন তখন শোনার সময় আপনি যদি একটু ফিল করার চেষ্টা করেন যে ঘটনাটা আসলে কি ঘটেছিল, তাহলে আসল মজাটা পাবেন। আমি একদমই অন্য কোনো কারণে বলছি না, আপনি শোনার সময় যদি একটু শোনেন বোঝেন যে জিনিসটা আসলে তখন কি ঘটেছিল, তাহলে আমাদের আসলে শোনার সময় অনেক কিছু ডিস্টার্ব করে। যেহেতু এখানে সবাই লাইফের সত্যি ঘটনাগুলো বলেন, আমাদের মাথার মধ্যে একটা ব্যাপার কাজ করে, যাচ্ছে যা বলছে তাকে সত্যি, এই জিনিস যখন কাজ করে তখন আমাদের লিসনিং অনেক প্রবলেম হয় এবং আমরা মানে আসলে ঠিক সেভাবে কনসেন্ট্রেট করতে পারি না। এনিওয়েজ, একটা ঘটনায় যাই, আমাদের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ে ফেলি আমি। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। প্রথমে সালাম জানাই, কিছুদিন আগের ঘটনা, নরসিংদী শহরের একটি হাসপাতালে আমি ডিউটিতে ডাক পাই। যথারীতি সেখানে গিয়ে উপস্থিত হই, আমাকে থাকতে দেওয়া হয় তিনতলার একটি কেবিনে। রুমটা বেশ বড়, দুই রুম দুইটা বেড ছিল কেবিনের ভেতরে। আমি গোসল সেরে একটু বিশ্রাম নিতে থাকি। কয়েকজন কর্মচারী কিছুক্ষণ পরপর এসে সালাম দেন এবং একটি প্রশ্ন করেন যে স্যার আপনি কি এখানেই থাকবেন? আমি বলি হ্যাঁ, কেন? ওরা বিস্ময়করভাবে তাকিয়ে থাকে এবং বলে যে কিছু না স্যার। রুমটা আমার কাছে প্রথম থেকেই কেমন জানি লাগছিল, আমি মোটেও পাত্তা দেইনি কারণ আমি ভয় ভীতি খুব কম পাই। রাত একটা দুইটা বাজে, চারিদিকে তখন চুপচাপ, তিনতলার রুমটাকে আরো নির্জন মনে হচ্ছিল। তিনতলাতে কেবল আমি ছিলাম। রাতে হঠাৎ আমি খেয়াল করলাম রুমের ভেতরে কে যেন একবার দরজা দিয়ে ঢুকছে, আবার দৌড়ে সোজা বাথরুমে গিয়ে থামছে। লাইট অফ থাকায় আমি শুধু শব্দটা শুনছিলাম। প্রথমে ভেবেছিলাম নিচতলা থেকে কোন রোগীর বাচ্চা হয়তো ভুল ক্রমে এসেছে। আমি একটি ধমক দিয়ে বললাম, এই বাচ্চা বের হও এখান থেকে। আমি তখনও খাটের ওপর, রুমের লাইট অফ, পরিষ্কার বুঝতে পারলাম বাথরুম থেকে একটা বাচ্চা বের হয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আমি উঠে দরজা ভালো করে অফ করে আবার ঘুমালাম। রাতে আবারও দরজা খোলার আওয়াজ পেলাম, কে যেন ঘরে প্রবেশ করল। এবং এবার আমি কিছুটা অবাক হলাম, কারণ আমি নিজেই দরজা বন্ধ করে এসেছিলাম। আমি কিন্তু তখনও ভয় পাইনি। আমি কৌতূহলে বসেছিলাম এবং বসে বসে অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অন্ধকারে আবছা ছায়ার মতো একটা বাচ্চা ঘরের ভেতর প্রবেশ পথ দিয়ে ঢুকে সোজা বাথরুমে ঢুকল। আমি অবাক হয়ে শুধু দেখলাম। ওই সময় মেডিকেল সায়েন্সের কোন ব্যাখ্যা আমার কাছে মিলছিল না। মনে মনে ভাবলাম এবার যদি বাচ্চা বাথরুম থেকে বের হয় তাহলে আমি তাকে ধরবো। কিছুক্ষণ বাদে আবার পায়ের শব্দ পেলাম। ওটা আমার বেডের কাছে আসা মাত্র আমি কাছে এগিয়ে গেলাম, আর তখনই ঘটল আমার জীবনের এক অবাক করা ঘটনা। বাচ্চাটা আমার দিকে ঘুরে তাকাল, আমি দেখতে পেলাম তার চোখ দুটো। এবার বাচ্চাটা একটা লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেল। এবার আমি খুব ভয় পেলাম, কারণ জানালায় গ্রিল ছিল। রাতে আমি আর ঘুমোতে পারলাম না। সকালে জানতে পারি ওই রুমে একটা বাচ্চা বাথরুমে বড় বালতিতে পড়ে মারা যায়। এরপর থেকে ওই রুমে অনেকেই ভয় পেয়েছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। হাসপাতালে ডিউটি করতে গিয়ে এরকম অনেক ঘটনা ঘটেছে, সুযোগ হলে শেয়ার করব। লিখেছেন ডক্টর বিপ্লব, এবং ডক্টর বিপ্লব রেস কোর্স কুমিল্লা থেকে আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছেন। বিপ্লব, আমরা অপেক্ষায় থাকলাম আপনার নেক্সট স্টোরিজ এর জন্য, এবং আশা করছি আপনার কাছ থেকে খুব দ্রুতই আমরা আপনার নেক্সট ঘটনা যেগুলো আছে, আরও যে সমস্ত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো জানতে পারব, ঘটনা আরও আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এবং থাকবে বাবু ভাই। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে ফুট এফএম এ, এবং আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং এই মুহূর্তে আমাদেরকে জয়েন করেছেন বাবু ভাই। সো আমরা তার কাছে যাব এবং সরাসরি তার ঘটনায় যাব। এবং আপনারা কিন্তু SMS করতে ভুলবেন না। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট রেডিও ফুর্তি .fm, হুইচ ইজ BHWTFM @radio4ti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের লেখার কোনো দরকার নেই, তারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর যারা ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio4ti। চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে।
থ্যাংকস রাসেল ভাই। কিছু আপনার এই মাত্র লালমাটিয়া সম্পর্কে কিছু কাহিনী শুনলাম।
রাইট,
অ্যাজ ইউ নো যে আমি আগেও বলেছি পুরোপুরি পুরো মোহাম্মদপুর প্যারামিটারের কথা। তো লালমাটিয়াটা সম্বন্ধে কিছু বলতে চাই যে ওয়ান্স আপন এ টাইম, মানে বেশ 20-25 বছর আগেও লালমাটিয়া এতটাই নীরব থাকতো রাতের বেলা যে মানুষ মানে মুভ অ্যারাউন্ড করতো না। বিশেষ করে কিছু কিছু গলি আছে যেগুলো নাকি খুব মানে আপনার ব্যারেন থাকতো, এমনকি এখনো থাকে। আপনি এখনো যদি আপনি খুব গভীর রাতে, মানে গভীর রাত না 10-12টার পর লালমাটিয়া কিছু কিছু জায়গায় যান, সব জায়গায় এখনো নীরব থাকে। স্পেশালি যেখানে একটা মাঠ আছে, মাঠের আশেপাশের অঞ্চলে, এবং ওখানে কিছু বাসা আছে। যেমন আমি জানতাম একটা বাড়ির কথা, আমি জানতাম যে বাড়িটা আগে মানে বলতো যে এখানে হন্টেড, এখানে বাড়ি করতে গেলে দে হ্যাভ টু লাইক গিভ অ্যাওয়ে সামথিং লাইক দ্যাট, কিছু একটা করতে হবে, তাকে কিছু দিতে হবে। তো বাট ফাইনালি ওরা বিল্ডার্সকে দিয়ে বাড়িটা করে ফেলে সামহাও। এখন আরেকটা বাড়ি আছে যেটা এখনো আছে, সেটা এখনো করতে পারেনি। বাউন্ডারি দেওয়া এবং বাসার ভেতরটাই আপনার স্পুকি। আপনি গেটের ভেতরে ভিতরে প্যারামিটারটা দেখলে আমার ভয় লাগবে রাতের বেলা, এবং বেশ জমাট বাঁধা অন্ধকার থাকে। ওই বাসাটা এখনো মনে হয় হন্টেড। এরকম আরো কিছু বাসা আছে,
মানে একদম 27 নম্বর থেকে শুরু হচ্ছে আর
27 নম্বর পর থেকে ঠুকলে আপনি লালমাটি এই সাইডটা পুরাই পাবেন। এন্ড মানে অনস ইউ জাস্ট ট্রাভেল ফার্দার, আপনি যদি লালমাটিয়া থেকে বের হয়ে আসতে করে টাউন হলের দিকে চলে যান, ওই পাশেও কিন্তু অনেক হন্টেড এরিয়া আছে, মানে আপনি ওদিকে গেলে এন্টার মোহাম্মদপুরের মধ্যেই হন্টেড অনেক জায়গা আছে,
পুরনো এলাকা এটা।
আমার তো মনে আছে যে ছোটকালে ওই যে উনি চোখে বললো যে ছাদে যে উঠে দেখছে আগুনের গোলক, এগুলো ছোটকালে আমিও দেখছি। আমি
আগুনের গোলকের ব্যাপারটা কিন্তু আমি মানে অনেক জায়গায় শুনেছি, এবং আমি এইটা মানে যারা বিশ্বাস করতে যাদের কষ্ট হবে তাদেরকে একটু বলি, শুধু আগুনের গোলক না, আমি শুনেছি আগুনের চেয়ারও নাকি অনেকে দেখে।
এটা বিস্ফোরক
হুইল চেয়ার
ঢাকার বাইরে দেখেছি, শুনেছি মানুষের কাছে যে আগুনের হুইল চেয়ার টাইপের চেয়ার দেখেছে, মানে ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছে। বাট আমার চোখে আমার এই মোহাম্মদপুর এলাকাতেই দেখা, আমি মানে দেখেছি যে আমি তখন ছোট, আমি আসছি দেখছি যে এক পাশ থেকে একটা বিশাল আলোক আগুনের গোলক, সেটা প্রায় আপনার সেটা হবে লাইক 2-3 ফিট ডায়ামিটার, উড়ে আসলো একটা বিল্ডিং এর ছাদে গেল, তারপর ওটা নাই। এবং আমি পরের মুহূর্তে সেটা দেখে চেষ্টা করে পাইনি, এবং যে বাড়ির ছাদে নেমেছে বাসাটা কিন্তু এখনো আছে, একই রকম আছে, জাস্ট কিছু রিনোভেশন করেছে, এটা এখনো দোতলা বাড়ি। এবং বাড়িটার উপরে একটা রুম ছিল, সেই রুমটা পরিত্যক্ত থাকতো, আমরা ছোটকালে খেলতে খেলতে ওখানে চলে গিয়েছিলাম। তো বাড়িতে যিনি থাকতেন তিনি বললো যে এই তোমরা এখান থেকে যাও, ছাদে উঠবানা। কেন মানে ছাদে উঠবানা, মানে এই রুমটার ধারে কাছে আসবে না তোমরা। তো কি দেখছি রুমের ভেতরে একটা পুরানো এরকম বিছানার মতো খাটের মতো আছে, একটা টেবিল আছে, সব ধুলা পড়া, মানে আপনার মাকড়সার জাল দিয়ে ঘেরা চারিপাশে, লাইক কাইন্ড অফ যদি কোনো বাড়ি ওয়াইন্ড আপ হয় তো ওয়াইন্ড আপ হয় না, তো মাকড়সার ওয়েব দিয়ে পুরো।
আর আমি এটা তো বুঝলামই না যে জিনিসটা যে উনি বলছিলেন যে চামচ নাড়ার শব্দ, চামচের এই ব্যাপারটা তো আমার সাথেও ঘটেছে। ইনফ্যাক্ট আমি জানেন নিশ্চয়ই, আমি যে বাসায় ঢোকার আগে দেখলাম যে কিচেন থেকে ডাইনিং রুমে পর্যন্ত কে যেন যাওয়া আসা করছে, ইলেকট্রিসিটি ছিল না, এবং ভেতরে কি যেন নিচ্ছে, খাওয়া দাওয়া চলতেছে ভেতরে, এবং আবারও কিচেনে যাচ্ছে, কারো কিছু লাগবে কিনা, এরকম পানি ঢালার শব্দ, নানা রকমের শব্দ। এবং ফাইনালি যখন চাবি মানে আমি নিচে নেমে গিয়েছিলাম ইনফ্যাক্ট, এবং ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি আর উপরে উঠিনি। সো এরকম ঘটনা ঘটে। তো বাবু আপনি যে লালমাটিয়াতে এই সমস্ত ঘটনা ঘটে আপনার ভাড়াটিয়ারা জানে?
ঘটনা এটা হচ্ছে আরেকটা হন্টেড এরিয়া নিয়ে, দ্যাট ইজ উত্তরা। উত্তরা কিন্তু বেশ হন্টেড প্লেস জানেন। এখানে শিহাব নামে একজন আমাকে এই ঘটনাটা বলেছে যে সে তখন 13 নম্বর সেক্টরের কাছে থাকতো, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি আন্ডার ডেভেলপ দ্যাট টাইম, মানে ওখানে
এখনো তো মানে
এখনো না, বাট তখন আরো ছিল না আর কি।
আচ্ছা,
তারা মনে করেন যে অনেক চিপ রেটে জায়গা পেয়ে ওখানে জায়গা কিনে নেয় তারা। তো যখন জায়গা কিনে তার বাবা চিন্তা করে যে আশেপাশে নাই বা বেশ ফাঁকা জায়গায় করছে, তো কেমন হবে বাড়ি করলে এখানে, কিন্তু তাদের বাড়ি করতেই হবে ওখানে। সো দে ওয়ার ওয়ান অব দ্য লাইক ফার্স্ট পিপল টু লিভ দেয়ার, মানে প্রথম তারা ওখানে মানে আবাস করে। তো বাড়ি ওখানে ই করে বাড়ির কাজ শুরু করে তার বাবা। সো ইট ওয়াজ হার্ড যে সন্ধ্যার পরে তার ওখানে থাকতে হতো, যে মানে দেখতে হতো কে কি কাজ করছে না করছে। এবং কাছাকাছি নাকি নদী ছিল একটা, খুব কাছেই নদী বা লেক ছিল। তো ওখানে যখন বসে থাকতো অনেকের সাথে কথা হতো, তো রাতে কথা বলতে বলতে ওনার আবার একটু ওই শিহাবের আব্বার আর কি, ওনার একটু মানে একটু ওই অতিলৌকিক ব্যাপার সম্বন্ধে, সুপার ন্যাচারাল ব্যাপার সম্বন্ধে একটা মানে আগ্রহ বেশি ছিল। তো উনি আলাপ করতো ওখানে যে গার্ড ছিল, গার্ডের সাথে বলতো যে তোমরা এখানে লোকাল পিপল, এত অন্ধকার, কিছু নাই, তোমরা দেখো না কিছু? তারা বলে না স্যার দেখি না। তারপর একদিন বলতো স্যার অনেক কিছু তো দেখি, আপনি এগুলো শুনলে ভয় পাবেন, বাড়ি করতেছেন এখানে, বাড়ি আপনার হবে, আপনি একা থাকতে চাইবেন না। বলে না তুমি বলো, অসুবিধা নেই, আমি ভয় পাই না এসে। তো বলে যে আপনি একদিন থাকেন স্যার, রাত থেকে যান আমাদের এখানে, আপনি যেটা সম্বন্ধে আগ্রহ সেটা আপনি পাবেন। তো উনি বলে থাকবো কেমনে, আমার তো চলে যেতে হয় এই দূরে মোহাম্মদপুর ওইদিকে বাসা। বলে আচ্ছা আপনি তারপরে থাকেন একদিন। তো উনি একদিন না মানে কোন একটা কারণে ওনার একটা সাপ্লাই ছিল বা সামথিং, মানে নট ইন্টেনশনালি বাট হি স্টেড দেয়ার, উনি থেকে যায় ওখানে, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। তো উনি নিচে থেকে কোথায় থাকবে, উনি মনে করে যে এখানে তো রুমের মতো বানাইছে একটা, ওখানে আপনার ওই ম্যানেজার যে লোক কেয়ারটেকার থাকে ওর বিছানায় তার শোয়াটাও যায় না। তো উনি করে কি মানে কমফোর্টেবল ফিল করার জন্য, মানে দোতলার ছাদের ঢালাই হয়ে গেছিল ওখানে উঠে যায় চেয়ার নিয়ে, বলে যে আমি এখানে বসছি, তুমি পারলে আমাকে ওই চাটা এনে দাও, আমি এখানে বসে থাকবো, চা খাবো। তার চারিপাশে বাতাস, উনি দূরে দেখতেছে যে নদীর মতো জায়গাটা। তো এই সময় উনি ফিল করে এক সময় যে ওনার পেছনে, উনি যেখানে বসে আছে ওনার পেছনে মনে হয় 2-3 জন মানুষ কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, মানে যে চেয়ারে বসে আছে পেছনে কেউ কথা বলতেছে। উনি তাকায় তাকায় দেখে কেউ নাই, ছাদ কিন্তু ফাঁকা, কিন্তু ওনার তাকানোর সময় মনে হচ্ছে যে কেউ একজন খুব সুইফটলি মুভ করে গেছে পিছন দিয়ে।
আচ্ছা,
তো ওনার ফিল হয়ে গেছে ওনার শরীরে, হি হ্যাড গুজ বাম্প, মানে খুব ভয় পেয়ে যাওনি। তো উনি উঠে উঠে একটু হাঁটা চলা করে আবার বসে, এবং এখন মনে হচ্ছে যে সিঁড়ির কাছে কেউ কথা বলতেছে, এই যে দোলা ওঠার যে সিঁড়িটা ওখানে দাঁড়ায় কথা বলতেছে। তো উনি তখন উঠে উঠে ওখানে যেতে কেউ নাই। তো উনি যেহেতু এই জিনিসগুলোতে বিশ্বাসী ছিল, উনি দোয়া দরুদ পড়ে উনি আগে নিজের শরীর বন্ধ করে। করে উনি ওখানে বসে থাকে অনেকক্ষণ। তারপর উনি ম্যানেজারকে ডাক দেয়, এই অমুককে বলে ডাক দেয়। তো ম্যানেজার আসে, এসে বলে যে তুমি কি এখানে যখন থাকো তুমি কি এরকম কাউকে দেখো মানুষের? তো বলে কি স্যার কি বলবো, ভয় পাবেন না তো আপনি এখানে আসুন। হ্যাঁ, সারা রাতে এখানে ফাল পড়ে মানুষ। তো মানে এই কনস্ট্রাকশন সাইটে সারা রাত মানুষ ফাল পড়ে। কে মানে মনে ছাদের মধ্যে অনেক মানুষ, হ্যাঁ, গল্প করতেছে, দৌড়াদৌড়ি করে, দুইতলায় ধুমধাম শব্দ করে, কাঠ ফালায় কাঠ নাড়ায়। তুমি কি বলো? বলে হ্যাঁ। বলে স্যার এখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে নদী, এখানে এখানে মাছ মারে, তো এখানে কিছু খারাপ জিনিস আছে, মানে তাদের ভাষা তাহলে পিসাচ। আর সেকেন্ড থিং, এই জায়গাটা একসময় এত ব্যারেন ছিল মানুষ অনেক এসে মানে মানুষ কুনটুন করে ফেলে যেত। অনেক আগের ঘটনা বলে যে এরকম হতো আর কি এই সময়। তো অনেক আজে বাজে জিনিস এখানে এরকম চলাফেরা করে। তো উনি মানে শুনে মানে একটু ভয় পায়। এনিওয়ে তারপরের ঘটনা, উনি চলে যায় একসময়, ওনাদের বাড়ি কমপ্লিট হয়, তিনতলা পর্যন্ত তৈরি করে, করে ওনাদের বাড়িতে উনি চলে আসে। কিন্তু কোনো ভাড়া দিয়া পায়নি ফার্স্টে। তো যেটা হতো, ওনারা থাকতে হচ্ছে একদম টপ ফ্লোরে, নিচের ফ্লোরে চলাফেরা করতে যেত, ভাড়া দেয় নেই, খালি নিচে। তো ওই শিহাব যিনি, তো ওনাকে রুম দেয়। তখন উনি মনে হয় কলেজে পড়ে বসছিল। তো উনি ওই ওনার রুমটা থাকে হচ্ছে বাসার সামনে, জানলা দিয়ে আর কি ওই ইগুলো দেখা যায় আর কি, বাইরের অঞ্চলগুলো। একদিন শিহাব আপনার ঘুমিয়ে আছে বিছানায় ওখানে থাকার সময়, তো হঠাৎ করে খেয়াল করে যে রুমের যে দরজাটা, দরজার কাছে একটা মনে করে ছায়ার মতো একটা কিছু, মানে সামথিং ইউ নো হ্যাজ এ শেপ, ঠিক দরজার কাছে দাঁড়ায় আছে। ও মানে শুয়ে থেকে ওটা মানে সে দেখছে। তো অনেকক্ষণ ফ্রিজ মতো থাকে, দেখে যে নড়ে না চড়ে না এরকম দাঁড়িয়ে আছে। তো চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। তো এর পর দিন যেটা হয় যে সে যখন ঘুমাইছে, সে ফিল করে যে তার বিছানাতে কেউ আছে বিসাইড হিম, একটা মানে লিভিং কিছু, থাকার কথা না। তো সে লাফ দিয়ে উঠে পড়ে, লাফ দিয়ে উঠে পড়ে সে লাইট জ্বালায়, তো কিছুই নেই বিছানার মধ্যে। এবং তারপরে ওরা যেটা ফিল করে যে বাসার মধ্যে সব জায়গায় মনে হয় যে ওই উপস্থিতিগুলা, কেউ বসে আছে, কেউ নড়তেছে, এবং মানে খুব ভয়ের ব্যাপার স্যাপার। তো ওর বাবা যেহেতু বিশ্বাসী ছিল, ওর বাবা করে কি হুজুর একজন নিয়ে আসে, এসে হুজুর দিয়ে বলে যে বাসাটা আপনি বন্ধ করে দেন। তো হুজুর বলে যে আমি আপনার বাসা বন্ধ করে দিচ্ছি, আপনি এমন একটা জায়গায় বাসা করছেন ব্যারেন জায়গায়, এসব জায়গায় সাধারণত খারাপ জিনিস ঘোরাফেরা করে, তো আপনি যেটা করবেন ছাদে, এই মানে কাউকে যেতে দিবেন না, মানে হাঁটা চলা সন্ধ্যার পরে কেউ ছাদে না যায়, ভর দুপুরে ছাদে যেতে দিবেন না, ছাদ জিনিসটাকে প্রোহিবিট করে দিল। এই ছাদের কথা কিন্তু একটু আগে আমরা শুনেছি একটা কাহিনী। ছাদ কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা এইসব ব্যাপারে সাবধানতা করেন, যেমন আপনার হুজুর বা মানে যারা এই ধরনের জিনিসগুলো সলিউশন দেন, তারা কিন্তু সবসময় বলেন, আমিও শুনেছি বারবার, যেহেতু আমার অনেক এদের সাথে অনেক ওঠা বসা হয় এইসব ব্যাপারে, বলেছে ছাদ হচ্ছে এমন একটা জায়গা যেটা নাকি অনেক অশরীরী জিনিসের চলাফেরার জায়গা।
এটা মোটামুটি যে কোনো বাড়িরই হতে পারে।
ওরা আকাশ দিয়ে চলাফেরা করে এবং ওই ছাদগুলো হচ্ছে তাদের ওই ওই জায়গাটাই আর কি। নির্মাণাধীন, তারা ওই ছাদের মধ্যে রেস্টিং গ্রাউন্ড হচ্ছে নির্মাণাধীন বাড়িগুলো, ওগুলো ছাদে বসে তারা রেস্টিং গ্রাউন্ড, মানে সেখানে মানুষজন কেউ নাই, মানে ওই ধরনের জিনিসগুলো ঠিক ওই ধরনের মানে নির্মাণ।
এটা তো আপনি একদম হুজুরদের কাছে শুনছেন, ব্যাপারটা
একদম মানে অন্যদের কাছে,
মানে ব্যাপারটা অন্যরকম।
শুধু হুজুর না, এটা আমি ধরেন অনেকে যারা নাকি আপনার ডিমোনোলজি নিয়ে কাজ করে তাদের কাছে শুনেছি।
ওইটা ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে, শুধুমাত্র যে সাইকা বলছিলেন ওনার ফ্যামিলিতে না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু একটা জিনিস শোনা যায় যে সন্ধ্যার সময় ছাদে যেও না, দুপুরবেলা ছাদে যেও না,
মানে কতগুলো সময় প্রোহিবিট করে দেয়। তো ওইভাবেই ওনাকেও প্রোহিবিট করে যে আপনার বাসার কেউ যাতে ছাদে না ওঠে। যেটা হয় ওই শিহাবের বোন, মানে সে অ্যাকচুয়ালি সি ডাজন কেয়ার, কারণ সে হচ্ছে আপনার মানে ইয়াং, তার এখন অ্যাসোসিয়েশনও নাই ওখানে, সে তার সাথে মিশতে তাদেরও পায় না, সে ওই ছাদেই সময় কাটায় আর কি। তো ও ছাদে যায়, ছাদে যাওয়ার পরে একদিন সে দুপুরবেলা ছাদে ওঠে, কড়া রোদ্দুর। তো ছাদে আসার পরই তার আচরণগুলো চেঞ্জ হয়ে যায়। ছাদ থেকে নামার পরে সে কেমন নাম কথা বলে না, খুব কম বলে, তারপরে আচরণগুলো খারাপ করে, অ্যাজ লাইক পজেসড পিপলের মতো আচরণ করে। তখন মানে ওই বোনকে নিয়ে সমস্যা হয়েছে, তুমি মানুষ কাউকে জানাতেও চায় না। দেন হোয়াট হ্যাপেন যে তারা ওখান থেকে আর হুজুরে নিয়ে আসে, তো হুজুর এসে তাকে আপনার ওই ডোয়া টোয়া বলে ছাড়ায়। কিন্তু যেটা হতো ওদের বাসায় ওই, তারপরও বোনটাকে মানে ছাড়ানোর পরও যেটা ফিল করতো যে ওই রুমের মধ্যে যখন থাকতো হঠাৎ করে টেম্পারেচার ফল করতো আপনার।
আচ্ছা, এটা
গরমকাল মানে আপনার মনে হচ্ছে যে একসময় এমন একটা আনটলারেবল টেম্পারেচার চলে আসতো, মানুষ ঠক 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 করে কাঁপতো, আর ওইটা হলে ওর বোন চিৎকার করতো আসতেছে আসতেছে।
আমি তো এটা শুনছি অনেক টেম্পারেচার কনজিউম করে এরকম টাইপের।
হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো অনেক রকম গবেষণায় বেরোয়, যে অনেকে বলেছে যে এরা কি করে, হিটটা হচ্ছে এদের একটা এনার্জি সোর্স, সেটাকে তারা আপনার সোপ করে নিয়ে নেয়, তখনই যেটা হয় আপনার ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, অবজর্ব করে নেয়। তো ওর বোন এই জিনিসগুলো বলতো, এবং ওদের বাসায় নাকি দেখতো প্রায় ওই যে তারপরে মানে ছাড়া দেওয়ার পরে দেখতো যেটা, একটা কালো কুকুর দাঁড়ায় থাকতো, এবং কুকুরটা মানে ওই সিঁড়ি ঘরে উঠে আসতো, এটা ওর বোন দেখত, শিহাব নিজেও দেখেছে, এবং পরবর্তীতে ওই যে হুজুরের সাথে কথা, হুজুর বলছে যেটা আপনার বোনের থেকে ছাড়াইছি সে এখান থেকে যায় না, সে আর বাসার আশেপাশেই থাকে। তো পরবর্তীতে বাসা ডেভেলপড হয়েছে এবং ভাড়াটি আসছে, তখন ওদের এই জিনিসগুলো কমে গেছে। এখনো সে বলছে যে ইফ ইউ কাম টু আওয়ার হাউস আপনি অ্যাবনর্মাল জিনিসপত্র আপনি অ্যাবসর্ব ই করবেন,
দেখা
যেতে পারে, মানে ইটস নট অবভিয়াস যে দেখবেনই, দেখা যেতে পারে। মানে এখন তো অনেক নগরায়ণ হয়েছে, অনেক রাস্তাঘাট হয়ে গেছে, বাট স্টিল ওসে আপনি এখনো মানে হয়তো অ্যাবজর্ব আপনি একটা ফিল করতে পারেন, মানে উদ্ভট জিনিসপত্র এখনো ঘটে। যেমন ওদের এক ভাড়াটিয়ার নাকি একজন খাটের থেকে উঠে গেছিল উপরে, এবং মানে এটা আমি কমনলি কিন্তু অনেকের কাছে শুনি,
উঠে যাওয়া,
হ্যাঁ, তারপর নাকি দোয়া টোয়া পড়ে নামাইছে এই আর কি।
ওকে, আমরা আবারও চলে আসবো, আবারও ফিরে আসবো ওদের কাছে। আমরা আপাতত কিছু এস এম এস পড়ি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এস এম এস করছেন মিলন, তারা চার ফ্রেন্ড মিলে ভূত এফ এম শুনছেন। আমাদেরকে এছাড়াও গোলাম রাব্বি এস এম এস করছেন মিটফোর্ড ঢাকা থেকে, এবং তিনি বলেছেন যে তিনি কিছু গ্রামের ঘটনাও শুনতে চান, সেগুলো আছে। আমরা আসলে এখন ঢাকা কেন্দ্রিক কিছু ঘটনা শুনছিলাম এতক্ষণ, সেগুলো আসবে একের পর এক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আচ্ছা এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সোহেল রানা, এবং তিনি রসুলপুর থেকে এস এম এস করেছেন, লাইট অফ করে ফেলেছেন তিনি এবং শুনছেন ভূত এফ এম। আমাদেরকে শুভ্র চিটাগং থেকে লিখেছেন যে ভূত এফ এম শুনছেন, এবং সঙ্গে আছেন তার ওয়াইফ নুদরাত। আমাদেরকে জি এম শাহরিয়ার কবি খুলনা থেকে এস এম এস করেছেন এবং লিখেছেন যে অল দ্য বেস্ট ভূত এফ এম। আমাদেরকে এছাড়াও সাইমুর সাইকার আচ্ছা তিনি হচ্ছে এস এম এস করেছেন, আচ্ছা পাপড়ি আমাদের এস এম এস করেছেন ভূতের গলি লালমাটিয়া থেকে। আমাদেরকে পিয়াসা এস এম এস করেছেন মুন্সীগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছেন রণু মিরপুর থেকে আমাদের এস এম এস করেছেন। আমাদেরকে এস এম এস করেছেন সিদ্দিক জুরাইন থেকে। এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে কবি জিঞ্জিরা থেকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মামুন আল আমিন এবং শামিম, আমাদেরকে এস এম এস করেছেন। এস এম এস করেছেন আমাদেরকে সামিহা চিরং থেকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন এখানে দেখতে পাচ্ছি বাহার আলম গাজীপুর থেকে এস এম এস করেছেন, লিজা এবং রনি বরিশাল থেকে এস এম এস করেছেন, ডিজে রাজ আমাদের এস এম এস করেছেন শান্তিনগর থেকে, স্বপন ডিএমসিএইচ থেকে এস এম এস করেছেন এবং তিনি বেশ প্রশংসাই করেছেন, নারায়ণগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, নামটা লেখেননি। আমাদেরকে সাকিব এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে পৃথ্বী। আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু খেলা চলছে, আপনারা মাঝে মাঝে খেলা দেখতে দেখতে যারা শুনছেন তারা আমাদেরকে জানিয়ে দিয়ে মাঝে মাঝে স্কোর আমরা জানতে পারবো যা এখানে আছি। ওকে, আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন। রনি আমাদের লিখেছেন আই লাভ ভূত এফ এম। আমাদেরকে এছাড়াও নীলাঞ্জনা লিখেছেন আই লাভ ভূত এফ এম। আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকদিন পর ভূত এফ এম শুনছেন আমির শিপলপ। এছাড়াও আমাদের এখানে বলেছেন সাইফ লিখেছেন যে বাংলাদেশ রক্স। আমাদেরকে নাইস লিখেছেন মোবাইল আচ্ছা এম ডি বেল্লাল হোসেন একসাথে একদম লিখেছেন, এই জন্য বুঝতে পারিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন ভালো লাগছে ভাই বিশ্বাস মনির লিখেছেন আমাদেরকে। আমি অনেক মানে আজব বলবো না, অনেক আনকমন নাম পড়ি ফেসবুকের নামগুলো খুব। আমি ভূত এফ এম এর এই পেজে মানে রেডিও ফুটির পেজে না ঢুকলে জানতে হবে না। আসলে নীল আকাশের পাখি লিখেছেন যে আউটস্ট্যান্ডিং হচ্ছে, আচ্ছা বাংলাদেশের খেলার কথা বলেছেন তিনি। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করছেন, আপনি ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সেখানে গিয়ে জানাতে পারেন আপনার মতামত। আমরা চলে যাব আরো একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আশা করি যাওয়ার আগে জানিয়ে যাই কিভাবে আমাদের এস এম এস করতে হবে। আমাদের এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIO FORTI.FM আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি ইমেইল করে দিতে পারেন। আর যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। চলে যাচ্ছে একটা ছোট বিরতিতে, ফিরে আসবো একটু পরে, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফ এম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আর চলছে ভূত এফ এম এবং আমি রাসেল আছি সাথে। আপনারা সবাই জানেন যে ভূত এফ এম এখন আরো একটু অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আপনারা সাথে থাকলে আমরা যেতে চাই আরো বহুদূর। সো আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং পরবর্তী ঘটনাটা আমরা আবারও যাব সাইকার কাছে। মগবাজারের একটা ঘটনা রয়েছে, সে ঘটনা একটু শুনে আসি। সাইকার, কি হয়েছিল মগবাজারে?
একটা ফ্ল্যাট ওন করতাম, সো একটা ঘটনা ঘটছিল। অ্যান্ড আমার ছোট বোন নেইবারের বাচ্চাদের সাথে খেলতো, অনেক খেলতো, সো আমি আরো বাসায় থাকতেও খেলতো, আর অনেক ফাইজলামি করতো আমার সাথে। সো আমি লাঞ্চ করে আমি একটা ঘুম দিছি, নর্মাল ঘুম, মানে খুব লাইট একটা ঘুম, আমি উঠে যাব ওরকম। তো হঠাৎ করে আমার কানে কি জানি এসে হাসলো, লাইক করে হাসলো। তারপর আমি আমি ঘুম থেকে উঠলাম, আমি অনেক শক ছিলাম পিছ পড়া মোমেন্ট। পরে আমি চিন্তা করলাম যে না, আমার ছোট বোন মনে হয় ফাইজলামি করতেছে। আমি আমার রুমের দরজাটা খুলে আম্মুর কাছে গেলাম, আম্মুকে বললাম যে হ্যাঁ আমার ছোট বোন কই কি লুকাইছে এটা করে। তারপর আম্মু বললো যে কি করছে, আমার কানে এসে কি হা হা করে হেসে সে চলে গেল। তারপর আম্মু বলতেছে না, ও তো এই 20 মিনিট ধরে সে বাইরে খেলতেছে, ওর এটা লবিতে খেলতেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। তখন আমি খুব শকড হয়ে গেছিলাম। তারপরে রাতে, তারপরের দিন আর কি, ওই রাতে আমি ওই জিনিসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি যে হ্যাঁ যে আছো আমাকে একটু একটা কিছু করে দেখাও, আমি তাহলে বিলিভ করব যে তুমি আসলে আসো। আমি বলছি যে কালকে কালকে আমাকে একটু আগুন দিয়ে কিছু দেখাও।
এটা কি আপনি মানে একদম নিজের মনে মনে বলেছেন?
নিজের মনে মনে বলছি, একদম নিজের মনে মনে বলছি, মানে একটা প্রুফ পাওয়ার জন্য যে হ্যাঁ আছে নাকি
আছে।
কারণ ওটারও আগে আমার রুমের লক সে খুলতো, মানে কি নিয়ে থাকতো, আমি রুমের লকটা খুলতো, আমি আম্মুকে ব্লেম করতাম, পরে আম্মু আমার উপর চলে এত যে না আমি করি নাই এটা। তো এনিওয়ে এটা ইয়া করার জন্য আমি বলছি যে তুমি যদি কেউ থেকে থাকো ইফ পসিবল আমাকে কালকে আগুন দিয়ে কিছু দেখাও। আমি তো এটা লাইক সিম্পলি একটা মুভ করছি টু সি ওয়েদার ইট এক্সিস্ট। তারপর কালকে আম্মু আমাকে বললো যে হ্যাঁ ফায়ার সার্ভিস ডাকতেছি। আমি পরে বললাম যে কি হয়েছে, তারপর সবাই সবাই চিলাচিলি করতেছে আগুন ধরছে আগুন ধরছে আগুন ধরছে। তারপর আমি বুঝতে পারলাম না যে এটা কি হয়েছে, মানে হোয়াট হ্যাপেন্ড। তারপর আমি নিচে গেলাম, পরে দেখি যে আমরা এই পর্যন্ত টিল দিস ডে আমরা এখনো জানি না ওই আগুনটা কেমনে আসছে, আর নেইবারের গাড়িটাই কেন হার্ম হয়েছে। আরেকটা কথা কি, আমি ওই জিনিসটাকে বলছিলাম যে যাই করবা আমার ফ্যামিলির কোনো হার্ম করবা না,
এবং সেটাই হয়েছে।
আর সেটাই হয়েছে, আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই যে নেইবারের কোন হার্ম হবে। এটা সিম্পলি একটা আমি বলবো যে কখনো ট্রাই করতে না।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি এটাই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন তারা হচ্ছে মানে আসলেই মানে কোন সময় এরকম ট্রাই করেছেন কিনা, যে হয়তো বলতেই পারেন যে হ্যাঁ কোনো কিছু যদি থাকে তাহলে আমার একটা আওয়াজ দাও। আমার এই এই টাইপের জিনিসে যাওয়াই উচিত না, হয়তো কিছুই ঘটবে না, আবার যদি ঘটে তাহলে আপনি এত বেশি ওই বিশ্বাসটাকে আঁকড়ে ধরবেন, এত বেশি তখন এই জিনিসগুলোতে বিলিভ করা শুরু করবেন, এটা আপনার জন্য একটা ডিস্টার্বেন্স। তো আমার মনে হয় যে এই টাইপের কোন চেষ্টায় যাওয়াই উচিত না। আমি আমি বিশ্বাস যারা করেন তাদেরকেও বলছি, যারা বিশ্বাস করেন না তাদেরকেও বলছি, এবং এটা 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 হচ্ছে আমার কোন ধরনের কোন মানে কি বলবো যে আপনাদের অ্যাডভাইস না, এটা সাজেশন বলতে পারেন। যাই হোক, আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছে আরো একটা ঘটনা হচ্ছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো। বাবাই, এটা এই ঘটনাটা কোথায় ঘটেছিল?
এটা গ্রামের ঘটনা রাসেল ভাই, এটা আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গা থেকে নিলয় পাঠিয়েছিল আমাকে। তো শুরু করি ঘটনাটা।
জি প্লিজ।
একটা কথা বলে নিই এর আগে, হ্যাঁ রাসেল ভাই, এই দ্যাটস কলিং মানে কাউকে ডাকা, যে মানুষ বলে যেটা দেখাও, দ্যাটস দ্য সেম থিং ইউ নো পিপল আউইজি বোর্ড নিয়ে যেটা করে, একই জিনিস কিন্তু। বাট অ্যাকচুয়ালি যদি কেউ এই কাজটা করে সে মানে সে কিন্তু আসলে কিছু না কিছু দেখে, ইট ইজ এ মাস্ট।
আমার তো সেটাই মনে হয়, কারণ ব্যাপারটা হচ্ছে ওই বোর্ডে আমি বসে যখন কনসেন্ট্রেট করে কাউকে ডাকছি, সে যদি ওই জায়গায় এসে হাজির হয় তাহলে সে আমার কথা শুনছে। সেম থিং হচ্ছে যে যদি আসলে আমি মোটামুটি মানে বুঝতে পারি বা ফিল করি যে আমার এখানে কিছু একটা আছে,
রাইট,
এবং আমি তাকে যদি ডেকে ফেলি, অবশ্যই
অবশ্যই মানে ওয়েদার সে মানুষটা বুঝলো কি বুঝলো না, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, সে কোন না কোনো একটা অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, ওয়েদার তার একটা বাজে কিছু।
আপনি এটা বিলিভ করেন?
অবশ্যই অবশ্যই, আমি মানুষকে দেখেছি এরকম বলে মানে হি জাস্ট সেই যায় বলছে যে না এরকম থাকলে কিছু হলে আমাকে দেখা দাও, তারপর আর হাসছে যে আমার সাথে দেখা দেয়নি।
হ্যাঁ আমি কিন্তু উল্টাটাও শুনেছি ভূতে ফেলে বারবার, যে অনেকে এরকম আছেন যে খুব সাহসিকতা বলছেন যে আমার রুমে যা আছে
দেখা দাও,
জাস্ট গেট আউট, মানে আমি এটা দেখতে চাই না।
ইট ওয়ার্কস, এটা কাজ করে কাদের সাথে? এটা কি আপনি যদি কোন প্রপার্টির লিগাল ওনার হন, মানে আপনারই প্রপার্টিটা, মানে আপনার মানে বাবার সূত্রে পেয়েছেন, উত্তরার হেরিটিক্যালি আপনি পেয়েছেন, অথবা আপনার নিজের কেনা মানে সঠিক টাকা পয়সা সবকিছু সমৃদ্ধ করে আপনি কিনছেন জিনিসটা, মানে কারোর কাছে জোর করে নেওয়া না বা দখল করে না বা চুরি ব্যাপারি করে না, আপনার যদি লিগাল ওনার হন, ইউ হ্যাভ এভরি রাইট টু টেল এনিবডি টু গেট আউট অফ দ্যাট হাউস। আপনি কার সবাইকে বলতে পারেন, মানে এটা এবং চলে যায়, এটা কিন্তু একদম মানে ধর্মমত।
হ্যাঁ আমি এটা অনেকের কাছে শুনেছি, মানে একজন দুজনের কাছে শুনলে হয়তো জিনিসটা বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু অনেকের কাছে।
কিন্তু আমি এটা দেখেছি কেউ বলেছে যে আমি বিশ্বাস করি না, হ্যাঁ আমি বললে আমার দেখাক, হ্যাঁ এরকম বলছে অবিশ্বাসী। আমি সেই ভদ্রলোককে দেখছি একটু পরে সিঁড়ি দিয়ে নামতে যে ধাপ করে পড়ে গেছে, একদম মুখটা নিচে পড়ছে তার, এবং ইট ওয়াজ কোয়াইট মানে অকওয়ার্ড, মানে ওইভাবে পড়ার কথাই না তার। সে কিন্তু বুঝতেই পারেনি, সে মনে করছে এটা একটা দুর্ঘটনা, বাট অ্যাকচুয়ালি রিলেট করলে কিন্তু অনেক কিছুই আসে এরকম।
আপনাদের জিজ্ঞেস করে আমি একটা আলোচনা করছিলাম, আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই এসএমএস এর মাধ্যমে জানাবেন, না হলে আমরা শুধু ঘটনাই বলে যাব। বাট আমার কাছে মনে হলো যে জিনিসগুলো একটু আলোচনা হওয়া জরুরি ছিল, এবং আমার কাছে ভালো লাগলো জিনিসটা, যে মানে এই ব্যাপারগুলো খুবই মানে আজব, যে আমি একটা জিনিস যদি সত্যি আসলে বিশ্বাস না করলে অনেক কিছু কিন্তু আমরা ওভারলুক
করে যাই, তখন আমরা কি করে জিনিসটাকে অন্যভাবে রিলেট করি যে এটা এইভাবে হয়েছে বা এমনি হতেই পারত।
আমি জানি যে এখনো মানে আমরা মানে আমাদের এই পেনিট্রেশন থেমে নাই, তো আমি একটা জিনিস বলবো যে অনেক হয়তো নতুন আজকে আমাদের সাথে জয়েন করছে, তাদেরকে বলবো যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি, আমি অনেকবার বলেছি যারা নতুন শুনছেন তাদের জন্য বলছি, যে আমরা রাস্তাঘাটে সবসময় চলাফেরা করি, বাসে গাড়িতে সবসময় চলাফেরা করছি, আমরা অসংখ্য মানুষের সাথে রেগুলার আমাদের দেখা হয়, আমরা কিন্তু কোনো মানুষ গায়ে হাত দিয়ে বলি না ভাই আপনি মানুষ না, গায়ে হাত দিলে কি ঘটবে
সেটা পরবর্তী।
হ্যাঁ একদম, মানে তখন আমরা জানি না যে আমাদের চারপাশে যে চলাফেরা করছে এরা আসলে তারা।
হ্যাঁ আসলে সেটাই একটা ছোট কথা বলতে চাই,
বড় প্রশ্নই তো যে আমি কে,
আমি কে, রাইট? ছোট কথা বলতে চাই রাসেল ভাই, এটা হচ্ছে যারা বিশ্বাস করে না তাদের জন্য। আমি এরকম অনেক অবিশ্বাসী মানুষকে দেখেছি যে এমন কিছু সিচুয়েশনে পড়েছে যে কেউ নাই, মানে সে ভয় পায় না, সে বলতেছে যে আই ডোন্ট গেট স্কেয়ার্ড, ওকে তাকে আমি নিয়ে গেছি ওরকম একটা জায়গায়, ধরেন শ্মশান টাইপের একটা জায়গায়, এসে তারপর তুমি যাও আমি আসতেছি পরে, সে কিন্তু যায় না, হেঁটে সামনে যায় না। তাহলে তুমি তো বিশ্বাস করো না, কি ভয় পাচ্ছ তুমি? তাহলে আপনি বলেন যে বিশ্বাস করে না সেও ভয় পাচ্ছে, কিসের ভয় পাচ্ছে সে আপনি বলেন?
এক্স্যাক্টলি, আমি একটা জিনিস বলি, ভয় শুধুমাত্র প্যারানর্মাল কোনো কিছু ঘটলে যে ভয় পেতে হবে তাও না। আপনারা যারা এখন মোবাইল হাতে নিয়ে এই মুহূর্তে আমাকে টেক্সট করছেন, যারা এই মুহূর্তে বাটন প্রেস করছেন, সেই কাজটা আপনাকে কে করতে বলছে? আপনি হয়তো যারা যে এই মাত্র টেক্সটটা করে মোবাইলটা ডান পাশে রেখেছেন বা বাম পাশে রেখেছেন, কে আপনাকে ইনফর্ম করছে আসলে যে কি করতে হবে? মানে এটা তো আলাদা একটা ব্যাপার, যে আমার ভেতরে যে মানুষটা যা আমি করতে চাই সেই জিনিসটা আমাকে কে বলে দেয়, বা আমি হাত নাড়ছি এখন কথা বলতে বলতে, এটাই বা কেন হচ্ছে? তার মানে কেউ একজন আগে মানে জিনিসটা ডিসিশনটা নেওয়া হয়ে গেছে যে আমি এবার হাতটা এভাবে নাড়বো, এবং সেই জিনিসটা ঘটছে। তারপর যাই হোক, অন্যদিকে যাচ্ছি আমরা।
আচ্ছা ওকে, কাহিনীতে চলে যাই আসল ভাই। এটা আপনার ওই যে নিলয় বলেছে ফ্রম আপনার ওই কি জানি বললাম জায়গাটা, আপনার সাতক্ষীরার কাছে, দ্যাট ইজ ক্লোজ টু সুন্দরবন, এরকম এলাকায়। তো ওই জায়গাটা বেশ মানে ব্যাকওয়ার্ড টাইপের, কারণ ওখানে এত বেশি মানে সভ্যতা বেশি যায় না আর কি। তো ওরকম একটা গ্রামে থাকতো, তো ওদের কাছাকাছি একটা জায়গায়, তো একটা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো আর কি। ওদের ওখানে জাস্ট কাজের মেয়ে বলতে যেটাকে বোঝায়, তারা হচ্ছে আপনার কিছু খাওয়া এবং টাকার জন্য আর কি আসে, তারা ধরেন বাড়ির সব কাজই করে, ওই খড় নিড়ানো মানে যা যা আছে পাশে এরকম করতো। তো যেটা হয় যে ওই বাড়িতে এরকম কাজ করতে করতে সে একদিন আপনার কি যেন একটা ভুল করে, সাম মিস্টেক করে, করার পর ওই বাড়ির যে মালিক থাকে সে তাকে মারে, মানে মানে একটা লাথি মারে, এবং লাথি মারাতে সে খুব মানে ইনজোর্ড হয়ে যায় আর কি। ইনজোর্ড হওয়ার পরে সে তো খুব টেনশনে পড়ে যে কি হলো না হলো, মেয়েটা পড়ে আছে, তখন সে ভয় ভয় কি করে, তখন সে একজনকে ম্যানেজ করে, একজন মানুষকে ওদের এলাকারই, বলে কি এর একে যে তোর বাসায় মানে পাশের গ্রামে পৌঁছে দিয়ে আসো। এনিওয়ে সেই লোক যায় তাকে পাশের গ্রামে দিয়ে আসে, এবং এরপরে আর কোনো খোঁজ খবর নেয় না ওরা কি হলো হোয়াট এভার। তো এর মধ্যে একদিন ঘটনা যেটা ঘটে, ওই ওই গ্রামেতেই আপনার একজন মানুষ সন্ধ্যার সময় আসতেছে আর কি। তো এরকম একটা রাস্তা, পাশে হচ্ছে আপনার গাছগাছালি, বাড়ঝাড় এসে মানে যেকোনো একটা রাস্তা, এবং যেহেতু সুন্দরবনের কাছাকাছি ওখানে অনেকেই ভয় পায়, পশু পাখি মানে বাঘ আসতে পারে রাতের বেলা, এসে পড়ে মাঝে মাঝে লোকালয়। তো ওই জায়গাটাতে মানুষ খুব একটা তখন মানে দেখা যায় না, সন্ধ্যার পর থেকে মানুষ সরে যায়। তো সে লোকটা আসতেছে, তখন সন্ধ্যা ঘনে আসতেছে, সে দেখে যে বাঁশঝাড়ের নিচে কে যেন একটা বসা, মেয়ের মতোই আর কি, চুল একটু বেরোয় আছে, মুখটা ঢাকা, এবং সে কাঁদতেছে খুব হু হু করে, বিশাল একটা শব্দ করে আপনার কাঁদতেছে। তো লোকটা একটু ভয় পেয়ে যায়, লোকটা ভয় পেয়ে যায় কি ভাবে কাঁদতে, মানে শব্দটাই তার বুকে একটা কাঁপন ধরে আর কি, তার কান্নার শব্দই, এবং এই সন্ধ্যার সময় এরকম একটা শব্দ। তো এই যে কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায় থাকে যে ঘটনাটা কি, কে কাঁদতেছে এরকম সময়। এবং ওই সব গ্রামে মানুষ মানুষ চেনে যে এই বাড়ির, সে সেই বাড়ির, এবং মেয়েটার গায়ে যে কাপড়টা ছিল মানে আধা অন্ধকারে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে আপনার খুব মানে আর কি, মানে খুব মানে ইসের কাপড় না আর কি, মানে খুব ভালো কোনো কাপড় না, মানে খুব মানে যদি কেউ দামি কোনো কাপড় পরে সেরকম না, ঠিক আছে। তো এই কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায়, তারপর সে কাছে যায়, কাছে যায় বলে কে কে এরকম করে ডাকতে থাকে। তখন একসময় মেয়েটা এরকম তাকায় উপর দিকে, তাকানোর পরে সে হঠাৎ করে তার চোখে ভাসে যে এই মেয়েটাকে আমি দেখছি, এটা আমাদের এখানে কাজ করতে আসে। এবং মেয়েটা কাঁদতে কাঁদতেই তাকে বলে যে আমার মারলো কেন, আমার মারলো কেন এরকম বলে। তো সে আবার থমকে যাবে যে কে মারছে কে মারছে। তো মেয়েটা হঠাৎ করে হেসে দেয়, হেসে দিয়ে সে বাঁশঝাড়ের পাশে ঢুকে যায়। তো ওই লোকটার মনে করেন যে ঘাড় শিরশিরে নিয়ে একটা অবস্থা চলে আসে, তার হাসিটাই এত ভয়ঙ্কর ছিল, অ্যাবনর্মাল টাইপের। তো এনিওয়ে সে হেঁটে হেঁটে তারপরে বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যেয়ে সে তার বাসায় বলে যে আমি এরকম একটা মেয়েকে দেখছি ওখানে কাঁদতেছে, এরকম দেখে মনে হলে আশেপাশে কোথাও দেখছি মেয়েটাকে, কোনো কাজ মানে বাসায় জোগাল খাটে আর কি কাজ করে। তো বাসায় তার ওয়াইফ বলে যে ঠিক না, এইভাবে দেখছে, এইভাবে তো সাধারণ মানুষ থাকে না সুন্দর সময়, সে কাজের মেয়ে হোক যাই হোক, সে তার বাসায় থাকবে বা চলে যাবে, গাছের তলে বসে মারামারির কাহিনীকে আমি দেখতেছি। বাট ওই লোকটাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি গোসল করে আসো, এগুলো ভালো না। তো লোকটা গোসল গোসল করে আসে, তার খুব জ্বর আসে রাতের বেলা, এক্সট্রিম জ্বর আসে, জ্বর আসে, অসুস্থ হয়ে যায় সে। তো তার বউ মানুষকে ডাকে, ওই যে কবিরাষ্ট্র বেল ডাকে, এবং বলে যে আমার হাজবেন্ড তো অসুস্থ হয়ে গেছে। তো বলে কি কারণে, বলে যে এরকম আমি সন্ধ্যার সময় সে আসতেছিল এরকম দেখছে। তো কবিরাজ বলে যে এই কোথায় দেখছে, এখানে এসে, বলে কোন বাড়ির জোকাল, খোঁজ নিতে নিতে দেখে যে ওই বাড়ির, এবং কথাটাও বলে মারলো কেন। তখন বলে যে ওই মেয়েটাকে তো পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, সেইখানে সন্ধ্যার সময় আসবে কেন, এসে হ্যান তেন বলে। তো বলার পরে মানে কথাবার্তা হয়, ওই বাড়ির মানুষ একটু এড়ানোর চেষ্টা করে ব্যাপারটা, তো এইভাবে চুপ হয়ে যায়। তারপরে দেখে যে এরকম আরো দু একটা বাড়িতে ওই যে কান্নার শব্দ দেখা যাচ্ছে, উঠানের মধ্যে কাঁদতেছে, হ্যাঁ উঠানের মধ্যে বসে কাঁদতেছে, এবং ওই আরেকটা লোকের নাম বলা শুরু করে, যে লোকটা আপনার তাকে নিয়ে গেছিল সে লোকটার নাম বলা শুরু করে। তো একদিন এই মানে যেটা হয় যে ওই যে লোকটা তাকে এগিয়ে দিতে গেছিল তার বাড়িতে, ও তার বাড়ির সামনে এরকম মানে ওই কান্নার শব্দটা আসে, এবং মানে তার বউকে অনেক কথা বলে ওই কান্নার শব্দটাই, এবং মানে খুব মানে আপনার মানে বাজে আজে বাজে কথা ওই লোকটার সম্বন্ধে, এবং গালাগালি করে বলে। তো ওই মহিলা বলতেছে যে, এবং কয়েকজন মানুষ একটা অ্যাওয়ার হয় যে এখানে একটা মেয়ে এরকম বলতেছে, এবং অনেকেই দেখছে গ্রামে এইভাবে, এটা কি, এবং মেয়েটা কেউ দেখে না পরে কই গেছে। তো যাই হোক, এটা নিয়ে দুজন আলোচনা করে, তো ওই লোককে জিজ্ঞেস করে যে তুমি কি করছো, তোমার ওই মেয়ে মানে কাদের মেয়ে, তাকে দেখা যায় সে তোমার বাসায় থাকে না, কোথায় থাকে, তার বাড়িতে যায়। তারপর যে খবর নেয়, খবর নিয়ে ওই মেয়ের গ্রামের বাড়িতে যায়, সে বলে সেই বাড়িতে আসে নাই, পৌঁছে নেই। তখন ওই লোককে ধরে তারা, লোকটাকে যে নাকি তাকে নিয়ে গেছিল তাকে ধরে, যে তোমার নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি কি হয়েছে। তো লোকটা তো বলে যে না আমি তাকে পৌঁছে দিয়ে আসছি, আমার কোন আমি কিছু করি নাই, মানে আমি তো পৌঁছে দিয়ে আসছি, আমি জানি না। তো একদিন ওই লোকটার ওয়াইফ আপনার পুকুরে গেছে গোসল করতে দুপুর বেলা, তো সে দেখে যে পুকুরের পাশ থেকে একটা ওই ভেসে উঠছে পানির মধ্যে মাথা, এবং দেখে যে ওই মেয়েটা, এবং তাকে জড়ায় ধরে, সে খুব ভয় পায়,
জড়িয়ে ধরে একদম,
জড়ায় ধরে, জড়ায় ধরে সে খুব ভয় পায়, এবং সে সেন্সলেস হয়ে যায়। কেন, সে মানে এমন ভাবে ধরছে, এবং গা ছিল নাকি সম্পূর্ণ ঠান্ডা যে জড়ায় ধরছে। তো সেন্সলেস হয়ে যায় সে, সেন্সলেস হয়ে যাওয়ার পর তখন তো পরে তাকে উঠে আনে এসে করে, তখন তার হুশ যখন ফিরে তখন জিজ্ঞেস করে, তখন সে মেয়েটা বলতেছে, তার ওয়াইফ বলতেছে যে আমি অমুক, মানে ওই মেয়েটার নাম নিয়ে বলতেছে, হ্যাঁ অমুক, ওই লোকটার কথা বলছে যে তাকে আগে দিছে, বলছে যে সে আমাকে অত্যাচার করছে, অত্যাচার করে আমাকে মাটিতে পুঁতে রাখছে, আমাকে মাটিতে পুঁতে রাখছে, আমার বাচ্চা তোরা এরকম করতেছে, এবং খুব মানে পজেস্ট আচরণ আর কি। তখন তাকে রেখে গ্রামের মানুষজন ওই মহিলার কথা শুনে বলে যে আমি যাবো ওখানে। তো যে দেখে যে একটা নির্জন এরকম একটা ই ছিল, ওইটার পাশে যে মানুষ যায়, যে দেখে এক জায়গার থেকে মানে আপনার মানে আজে বাজে গন্ধ আসছে পচা টাইপের, উঠায় মাটি খুঁড়ে দেখে যে ওই পচা কলা লাশ প্রায় মানে প্রায় ডিকম্পোজড পুরা। রক্ত উঠে নিয়ে আসে মেয়েটার, তখন এই লোকটা সম্বন্ধে বলে তাকে আপনার গ্রামবাসী ধরে মারে পুলিশে দেয়। এবং ওই আস্তে ধীরে ওই তখন এক হুজুর এসে ওই মহিলাকে বলে যে তুমি চলে যাও এর কাছ থেকে, ইটি পরে তাকে মানে আপনার ই করে, তো ওই লোকটাকে বলে মেরে ধরে পুলিশে দেয় তারা।
অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা কিছু এস এম এস পড়বো এবং আমাদের এস এম এস অলরেডি করে ফেলেছেন দেখতে পাচ্ছি যে চিটাগাং থেকে, আচ্ছা চিটাগাং থেকে যিনি করেছেন তার নামটা পড়তে পারলাম না, পিয়াল আমাদের সাতক্ষীরা থেকে এস এম এস করেছেন এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সাদ্দাম জুথি আমাদের ময়মনসিং থেকে এস এম এস করেছেন, লিখেছেন ভূত এফ এম নাইস হচ্ছে আমাদেরকে। এছাড়াও কায়েস কবির নেত্রকোনা থেকে এস এম এস করেছেন এবং লিখেছেন সো নাইস ভূত এফ এম আমাদেরকে। এম ডি ইফরান এস এম এস করেছেন নবাবপুর থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম, এটা কিন্তু নতুন আমাদের বার্থডে গেল কয়েকদিন আগে আপনি জানেন ভূত এফ এম এ, তারপরে কিন্তু নতুনভাবে কিছু মিউজিক আমরা নিয়ে এসেছি আপনাদের আপনারা বহুদিন ধরে আমাদেরকে বলছিলেন যে এরকম কোন একটা কিছু করা যায় কিনা, তো আমরা মিউজিক চেঞ্জ করেছি, আরো অনেক কিছু চেঞ্জ আসছে সামনে এবং সত্যি সত্যি চেঞ্জ পাবেন এবং সেটা এই বছরের মধ্যে ডেফিনেটলি এবং এই এক দুই মাসের মধ্যেই। আমরা বেশি দিন আপনাদেরকে আর মানে আপনাদের ধৈর্য চ্যুতি করব না আর কি। প্রিন্স আমাদের লিখেছেন কুচুক্ষেত থেকে এবং আমাদেরকে তিনি বলেছেন যে তার কাছে অবশ্য ডিসকাশনের সাথে স্টোরি বেশি ভালো লাগে। সাব্বির আমাদের এস এম এস করেছেন হাজারীবাগ থেকে, মঈন দাস আমাদের এস এম এস করেছেন ওয়ারি থেকে এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হরেবল এবং তিনি স্কেয়ার্ড তাই লিখেছেন। আমাদেরকে এস এম এস করেছেন রজনী এবং তিনি অনেক ভীতু বা ভূত এফ এম শুনতে তার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদেরকে পৃথ্বী এস এম এস করেছেন এবং লক্ষ্মীপুর থেকে তিনি এস এম এস টি পাঠিয়েছেন। আমাদেরকে সামিহা চিটাগাং থেকে এস এম এস করেছেন এবং আজকে ফার্স্ট তিনি এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে এবং সেটা করেছি বলে থ্যাংক ইউ জানিয়েছেন আমাদের সবাইকে। আমাদেরকে আরিফুল এস এম এস করেছেন, লিখেছেন যে এস এম এস পড়েন না কেন। আমাদেরকে এছাড়াও এম ডি লালন খান আমাদের এস এম এস করেছেন জামালপুর থেকে এবং তিনি একা শুনছেন ভয় লাগছে তার কাছে। দুলাল আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এম ডি সম্রাট। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সাইফ নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে এস এম এস করেছেন রাসেল হুসাইন এবং তিনি বলছেন ভূত ফোন তার কাছে জোশ লাগছে। আমাদেরকে এছাড়াও সোয়াব এস এম এস করেছেন, আরো অনেকেই আমাদের এস এম এস করেছেন। আমাদের সাথে ফেসবুকে কিন্তু অনেকেই এখন কানেক্টেড আছেন আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদেরকে নিশিত মুন লিখেছেন যে ফার্স্ট যে স্টোরিটা আছে যে সাইটা বলেছিলেন তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা ইজ গুড। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন ফেসবুকে এবং আমি দেখতে পাচ্ছি যে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা লিখেছেন আজ কিন্তু তার কাছে অতটা বেশি ভালো লাগছে না। আমাদেরকে অভি হুসাইন এস এম এস করেছেন ফেসবুকে লিখেছেন এবং তিনি বলছেন যে ভূত এফ এম এটা অবশ্য ভূত এফ এম রাসেল ভাই আপনার খুব ফ্রেন্ড ওকে আমি বুঝি নাই। আমাকে এছাড়াও তারেক আজিজ লিখেছেন যে তিনি এবং তার ওয়াইফ একসাথে শুনছেন। আমাদেরকে আলামিন এখানে কমেন্ট করেছেন লিখেছেন আজ আমি বাসায় একা ভূত এফ এম শুনছি অনেক ভয় করছে। এছাড়াও আমাদের কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি লিখেছেন রাসেল ভাই আমি বরিশাল থেকে ভূত এফ এম শুনছি ভালো লাগছে। তানভীর আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন ফেসবুকে ভেরি নাইস পাপন এটা লিখেছেন তিনি। আচ্ছা আমি রায়হান এবং রাকিবুল লাইট অফ করে ভূত এফ এম শুনছি লিখেছেন আমাদেরকে হাফিজুর রহমান। আপনি যদি আমাদেরকে এস এম এস পাঠাতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 940 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম @ফুর্তি.fm হুইচ ইজ BHWTFM @RADIOFORTI.FM আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা আমাদেরকে ইমেল করছেন তাদেরকে বলে রাখি শুরুতেই উল্লেখ করুন আপনি ঘটনাটি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি জানেন আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটি আপনি না লিখে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে এবং ডেফিনেটলি যদি সেটা সিলেক্টেড হয় আমরা সেটা প্লে করব। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলি চলে যান www.facebook.com/video.furti। আমরা চলে যাব আরও একটি ঘটনায় যে ঘটনাটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে এবং ঘটনাটি যেভাবে আপনারা পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। অলরাইট আমি চলে যাচ্ছি ঘটনায় এবং এই ঘটনাটি দেখুন আপনাদের কেমন লাগে। লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই আপনি কেমন আছেন তা আমি আপনাকে জিজ্ঞেস করব না কারণ আপনি সবসময় ভালো দরে। যাই হোক আমি নাটোর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ কাউসারুল আবেদিন রাজন। আমি এখন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করছি। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো তা আসলে আমার বন্ধুর কাছে কয়েক মাস আগে শুনেছি। সে মালয়েশিয়াতে থাকে, ঘটনাটা ওখানেই ঘটেছিল। সে দেশে আসার পরে আমার সাথে কথা বলার এক মুহূর্তে এই ঘটনাটা শেয়ার করে। আমি এপিসোডে একটা ঘটনা পাঠিয়েছিলাম কিন্তু পড়া হয়নি, আজকে পাঠালাম, আবার পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। বন্ধু যেভাবে লিখেছেন তিনি ঠিক সেভাবে আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে লিখেছেন। আমরা যে বিল্ডিং এ থাকি ওটা চারতলা বিশিষ্ট একটি বিল্ডিং, আমরা তিনতলায় থাকতাম, কিন্তু এক বিশেষ কারণে আমাদের বাড়িটা পরিবর্তন করতে হলো। সিদ্ধান্ত নেওয়ার পরে পরদিন আমরা সেই বাসাতে শিফট করলাম। নতুন বিল্ডিংটা ছিল একতলা বিশিষ্ট এবং সেখানে অনেক পরিবারই থাকতে পারবে, তবে সমস্যা হচ্ছে বাড়িটির আশেপাশে কোনো মার্কেট বা কোনো বাজার নেই, চারিদিকে কেমন যেন অন্ধকার, তবু কিছু কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। আমাদের বাড়ির কিছু ঠিক দূরে খ্রিস্টানদের সমাধি এবং সেদিনও একটা ব্যক্তিকে সমাধিস্থ করা হল। আমরা আমাদের নতুন বাসায় ঢুকলাম, ঘরে ঢুকেই কিছু যেন একটা গন্ধ আমার নাকে প্রবেশ করল। আমি ভাবলাম হয়তো অনেকদিন ধরে বন্ধ থাকার কারণে এমন হচ্ছে, তাই আমি কিছু না বলে আমার রুমে চলে গেলাম। পরের দিন সকালে আমি বাইরে বেরিয়েই দেখি একটা সাপ, সাপটা আমার দিকে ধেয়ে আসছিল। আমি সাপ সাপ বলে চিৎকার করতে আব্বু আসলো এবং বলল কই সাপ, কিন্তু তিনি কোনো সাপই দেখতে পাননি। এরকম মাঝে মাঝেই ওই সাপটা আমি দেখেছি। একদিন রাতে আনুমানিক একটার দিকে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম পায়ের কাছে জানালাটা খোলা কিন্তু তবুও খুব গরম লাগছিল কারণ ইলেকট্রিসিটি ছিল না, ঘরটা ছিল অন্ধকার। আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু কিছুই খুঁজে পেলাম না, তবে চাঁদের আলোয় ঘরের অনেকটাই দেখা যাচ্ছিল। আমার একটু ভয় লাগলো, আমি একটু পরে উঠে বসলাম। ঠিক সেই সময় আমি যা কখনো ভাবিনি তাই হল, আমার বিছানার ঠিক পাশে আমার সামনে একটা কফিন দেখতে পেলাম। কফিনের ঢাকনাটা খোলা, তার ভেতরে একটা 12-13 বছরের মেয়ের লাশ দেখতে পেলাম। আমি লক্ষ্য করলাম সে আমাকে এমন ভাবে দেখছে যে সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। এ পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু তারপরে যা ঘটল তা দেখে আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম সে কিছুক্ষণ পর উঠে বসল আর আমাকে বলল যে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। সে খপ করে আমার হাতটা ধরে ফেলল এবং আমি এই পরিমাণ ভয় পেলাম যে আমি চিৎকার দিতে পারলাম না। আব্বু বলল আমাকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, আমি পরে আর কিছু মনে করতে পারিনি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগলো। সে সাথে আরও একবার আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে, যাওয়ার আগে জানিয়ে যাই আমাদের যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm, এবং আমাদের যদি আপনি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM, ঘড়িতে সময় রাতে 1:12। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি সরাসরি চলে যাব, আমাদের নতুন একজন অতিথি জয়েন করেছেন তার কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি প্লিজ, আপনি এবং আমাদের ডিম্যান্ড থাকে মেডিকেল স্টুডেন্টদের কথা সবসময় আপনারা বলেন, সো একজন মেডিকেল স্টুডেন্ট এই মুহূর্তে উপস্থিত আছে, আপনার নামটা বলবেন।
আমার নাম সৌমিক।
সৌমিক, ডক্টর সৌমিক না, এখনো পর্যন্ত হন নাই, হয়ে যাবেন। আচ্ছা ওকে ফাইন, আমরা চলে যাই আপনার ঘটনায়। যে ঘটনাটি আপনি আমাকে পাঠিয়েছিলেন সেই ঘটনাটা শুনি।
জি ভাইয়া, ঘটনাটা হচ্ছে রোজার কিছুদিন আগে। তো এই ঘটনাটা আমার কলেজে, রোজার কিছুদিন আগে আমার কলেজে টার্ম পরীক্ষা শুরু হয়। তো প্রথম পরীক্ষার দিন, প্যাথোলজি পরীক্ষার দিন, তো আমাদের যখন পরীক্ষা ছিল আমরা পরীক্ষার হলে ঢুকি। তো যখন পরীক্ষা শুরু হয় তখন আমাদের টিচাররা আসেন খাতা এবং কোশ্চেন নিয়ে। তো আসার পরে যখন পরীক্ষা শুরু হয়ে যায় তো আমি ম্যাডাম যখন ঢুকেন, আমাদের এক ম্যাডাম, তো আমি দেখি ওনার পিছনে আরো একজন মেয়ে ঢুকতেছে, খুব সুন্দর, ভালো ড্রেস আপ। তো যখন ঘন্টা পরে যায় ম্যাডাম কোশ্চেন দিয়ে দেয়, খাতা দিয়ে দেয়, তো আমরা লিখতেছি। তো এই যে মেয়েটা ঢুকছে ম্যাডামের সাথে, তো উনিও আসেন ক্লাসে। তো আমি মনে করছি হয়তো নতুন ডিপার্টমেন্টে হয়তো নতুন টিচার আসছেন, উনি হয়তো পরীক্ষায় গার্ড দিচ্ছেন। এরপরে কিছুক্ষণ পরে লক্ষ্য করতেছি যে আমি শুধু দেখতেছি আর কেউ ওই মেয়েটাকে দেখতেছে না,
একমাত্র আপনি দেখছেন।
হ্যাঁ জি, তো আমি দেখছি, কারণ হচ্ছে ওই ম্যাম যেদিকে যায় মেয়েটা পিছনে পিছনে যাচ্ছে। তো ম্যাম সামনে চলে আসে এবং ওই মেয়েটা পিছনে দাঁড়ানো থাকে এবং উনি যে বেঞ্চের কাছে দাঁড়ানো থাকে ওই বেঞ্চ থেকে একজন স্টুডেন্ট ম্যাডামের কাছে পেজ চায়। সামনে যে ম্যাডাম চলে গেছে তার কাছে বলছে ম্যাডাম পেজ দেন। তো উনি যদি পাশের জনকে দেখত তাহলে উনার কাছে বলতো যে ম্যাডাম পেজ দেন,
দূরের চাইতে কাছে যিনি আছেন তাকে বলতো,
পাশে দাঁড়িয়ে আছে।
আচ্ছা, ওকে।
তো এরপরে আমি শিওর হওয়ার জন্য যে আমার সামনে যাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম ক্লাসে ম্যাডাম কয়জন। তো বলছে ক্লাসে তো ম্যাডাম একজনই। ক্লাসে ম্যাডাম দুইজন না কি? না, ক্লাসে তো ম্যাডাম দুইজন না, ম্যাডাম একজন। এটা বলার পর আমি তাকেছি, তো ধীমি মিয়াটা তাকে তাকে আমার দিকে হাসতেছে। আমি এতে ভয় পেয়ে যাই, আরো বকে যে কি ব্যাপার ও বলতেছে, তাহলে আমি কি? এরপরে আবার ঘুরতেছে, ঘুরে আমার আমি যে বেঞ্চে ওই বেঞ্চের কাছে আসতেছে, আমার দিকে হাসতেছে। তো এরকম আর কি ম্যাডামের সাথে ছিল। তারপর কিছুক্ষণ পরে ম্যাডাম ডাইসে যায় চেয়ারে বসেন এবং এরপরে ওই মেয়েটা যায় বসেন চেয়ারে, ম্যাডামের পাশে চেয়ারে বসেন। তো এই মুহূর্তে একজন স্যার আসে, তার হাতে একটা ব্যাগ ছিল। তো স্যার ওই ব্যাগটা চেয়ারের উপর রাখেন, উনি তো দেখতেছেন খালি চেয়ার। তো আমি দেখলাম যে এরকম পর্দা মানে একদম ভিতর দিয়ে চলে যায় হাত, তো এরকম
রাখলেন এবং ব্যাগটা মনে হয় ট্রান্সপারেন্ট করে ভিতর দিয়ে চলে গিয়ে একদম মানে জাস্ট ওই চেয়ারের উপর
রাখছে। তো আমি দেখতেছি ভিতর দিয়ে চলে গেল। এরপরে তো আমি অবাক হয়ে যাই। তো এরকম দেড় ঘন্টা পরীক্ষা ছিল, দেড় ঘন্টা এই পরীক্ষা হলো এবং আমি দেখতেছি এবং উনি তাকে তাকে আমার দিকে হাসতেছেন। এরপরে পরে দুই তিন দিন পরে আর কি আমি এরকম টিফিন পিরিয়ডের সময় নামতেছিলাম। তো যেই ফ্লোরে টিচারদের বসেন ওই ফ্লোরের সঙ্গে দেখলাম মেয়েটা দাঁড়ায় আছে। এরকম আমি আরো দুই তিনবার ম্যাডামের সাথে দেখছি মেয়েটাকে। এরপরে আমি ঈদের ছুটি যখন বাড়িতে যাই তখন আর কি আমি জিজ্ঞেস করছি যারা আরকি এগুলাতে করেন আলমদেরকে জিজ্ঞেস করছি, তো ওনারা বলছেন যে হ্যাঁ ম্যাডামের সাথে আছে কিন্তু এটা কোনো ক্ষতি করবে না, ওনার সাথে থেকে শিখতেছে।
আমরা মাঝে মাঝে শুনি যেরকম আপনি আপনি বুঝতে পারছি খুব আল্লাহওয়ালা লোক, আপনার এখনো দেখতে পাচ্ছি মাথায় পাগড়ি এবং আপনি এটা নিশ্চয়ই জেনেও থাকবেন যে মাঝে মাঝে আমরা শুনি যে মাদ্রাসাতেও এরকম জিনরা পড়াশোনা করে এবং অনেক স্কুল বা কলেজেও এরকম। তার মানে আপনাদের মানে আপনার কাছে এরকম কিছু নিশ্চয়ই মনে হয়েছে যে হয়তো সেরকমই কোনো
জানা মতে মানে যদি লিসেনাররা প্রুফ চায় প্রুফ দিতে পারবো না, লিসেনাররা যদি প্রুফ চায় প্রুফ দিতে পারবো না। কিন্তু ওই যে আমি আপনি যেটা বলতেছিলাম যে আমার দাদির ব্যাপারটা, তো উনি আর যে মানে যিনি ওনাকে মেয়ে বানাইছেন আবুল হোসেন ওনার ভাই,
তিনি একজন জিন আপনার দাদিকে
মেয়ে বানিয়েছেন। তো উনার যে ভাই নাম বলবো না, বাংলাদেশের নাম করা একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ওখান থেকে পাশ করা,
তিনি মানুষ না,
না না জিন, এবং ওনারা দুই ভাই। আমি যখন ফোর ফাইভে পড়ি তো রাতের বেলা আর কি ওই যে চাচার কথা, আমার দাদির চাচা অনেক বয়স, তো উনি ডাইকে আনছেন, ওনারা দুই ভাই আসছিল। তো আসার পরে ওই আমার দাদি বলছে আমার নাতিকে তো আমি ডাক্তারি পড়াবো, খুব শখ। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই ছোট ভাই তো পাশ করছে
এবং
ওই মানে আমার জেলারই মেডিকেল, ওই মেডিকেল থেকে পাশ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও তো পাশ করছে, ও তো এখন আমাদেরকে এখন দেখে।
মানে আপনি নিজে জানেন তার সাথে কথাটা বলেছেন?
হ্যাঁ হ্যাঁ, এবং উনি বলতেছে যেহেতু তুমি আমার মেয়ে, এখন তুমি আজকে নতুন ই নিয়ে আসছো, তোমার নাতিকে নিয়ে আসছো, এর সাথে তো আমি কথা বলি নাই, তো কিছু নিয়ে আসতে হয়। তো এরপর আমরা একটা আওয়াজ পেলাম, কিছুক্ষণ পরে আরেকটা আওয়াজ পেলাম। তো পাওয়ার পরে উনি বলতেছে আমি যাওয়ার পরে লাইটটা জ্বালাই দেখো। তো আমার এখন মনে আছে স্পষ্ট, লাইটটা জ্বালানোর সাথে দেখি অনেক বড় মাত্র গাছ থেকে ডাল ভেঙে আঙুর নিয়ে আসলে, ডাল সহ একদম ডাল সহ অনেক বড় একটা আঙুরের থোকা এবং ওখান থেকে একটা তারা দৌড় দিয়ে চলে গেল।
আচ্ছা ভাই, আপনি আমাকে একটু বলেন তো মানে উনি যখন আসেন কিভাবে আসেন, কোন মানুষের রূপ ধরে আসেন নাকি জাস্ট বোঝা যায় যে কেউ একজন আসছেন?
মানে আপনাকে আমি একটা জিনিস দেখাবো বলছিলাম, একটা জিনিস দেখাবো বলছিলাম, ওটা তসবি, জিন ডাকার তসবি, ওটা আমার সাথে আছে, ওটা আমার দাদি আমাকে দিয়ে দিয়েছেন, ওইটা আমি পড়ি সবসময় ওই তসবি দিয়ে। তো ওই জিন ডাকার সময় উনি মানে তসবিতে করে আমল করে ডাকেন আর ঘরগুলো অন্ধকার থাকে এবং আপনি সামলেন এরকম যে টিনের কৌটার উপরে হাত দিয়ে বাড়ি দিলে একটা আওয়াজ হয় না, থপ 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 একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ দিয়ে এসে বসেন এবং ভাষার এত সুন্দর উচ্চারণ, মানে এরকম নর্মালি আমরা কোনো মানুষের মুখে শুনি, খুবই সুন্দর উচ্চারণ, খুব সুন্দর সালাম দিয়ে এসে বসছেন। এবং সবচেয়ে বড় প্রমাণ হলো উনাকে বসার জন্য যে জায়গাটা রেডি করা হয়েছিল চাদর টান টান করে, এবং চলে যাওয়ার পরে একজন মানুষ যদি বসে, মানে যে আমরা নামাজের সময় যে আত্মীয় এত সুরতে বসি, ওইভাবে বসলে যে ছাপটা থাকে ওই ছাপটা ছিল দুই ভাইয়ের দুই পাশে।
ও মাই গড,
এবং
ভয়াবহ ব্যাপার কিন্তু,
একদম ভয়াবহ। এবং এরপরে উনি আরো দুই একবার আসছেন, আমরা এরকম কথাবার্তা বলছি এই ওই তসবিটা।
আপনার নামটা আরেকবার বলবেন সবাইকে।
সৌমিক,
সৌমিকের জন্য কিছু এসএমএস চাই এবং সৌমিকের কথা আপনারা ফেসবুকে লিখবেন। আমার মনে হয় যে এরকম অদ্ভুত ঘটনার পরে আপনাদের অবশ্যই কিছু যারা অনেক মানে কি বলবো সেই রকম ধরনের ঘটনার জন্য ওয়েট করছিলেন তারা অলরেডি মনে হয় সেরকম পেয়ে গেছেন। আমি ফেসবুকে আসলে সৌমিককে নিয়ে লেখা এবং এসএমএস এ কিছু জিনিস পড়তে চাই। সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা যারা এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন 40F40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকতে চান বা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radio40। সৌমিক আপনার নানু কথা বলছিলেন
না, দাদু,
দাদু আপনার দাদু তিনি এখন কি জীবিত?
হ্যাঁ জীবিত।
তাদেরকে আমরা একদিন আনতে চাই, আপনি যদি আপনাদের মানে উইথ ইউর পারমিশন যদি আপনি বলেন তো অথবা আমরা সঙ্গে যে রেকর্ড করে নিয়ে আসতে পারি।
মানে ওই ভাই আমি আপনাকে বলছিলাম যে আমার আসার ব্যাপারটা ওইটাও কিন্তু আমার বাড়িতে জানে না, কারণ আমাকে ওই আমি আপনাকে প্রথমে ওই অফিয়ারে যেটা বললাম যে সুস্থ ঘাটাঘাটি করার ব্যাপারে আমার একটু নিষেধ আছে, তো আমার দাদি বলে দেবো ইনশাল্লাহ যদি উনি আসে। লাস্ট রোজার ঈদে তো ওনার কাছে যে ঘটনাটা শুনলাম, এক ভাইকে পরি ধরছিল আমাদের এলাকার এক ভাইয়া, তো উনি ওই পরির বোন এসে বলে গেছে যে তুমি মাফ করে দাও আমার বোনকে, তো তুমি আটকে ফেলছো।
আমাদেরকে পৃথ্বী অলরেডি বলেছেন গায়ের লোম দাঁড়িয়ে আছে, আমাদেরকে আমাদেরকে এছাড়াও কার্তিক লিখেছেন যে তার কাছে ভয় লাগছে, এবং নাইম লিখেছেন যে ভেরি নাইস স্টোরি, আমাদেরকে নিলয় লিখেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার জন্য মাসুম ভাইকে থ্যাংকস, আমাদেরকে হাবিবুল্লাহ লিখেছেন ভূত এফএম শুনছেন ভালো লাগছে তার কাছে, এছাড়া আমাদেরকে আরো অনেকেই এখানে এসএমএস করছেন এবং আমি খুবই খুশি, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমরা এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন, ওয়াসি আমাদের এসএমএস করছেন আমাদেরকে, ফরিদ খান ওয়াসির কাছে কফিনের ঘটনাটা ভালো লাগে নাই, আমাদেরকে আরিহা আগ্রাবাদ চিরাং থেকে এসএমএস করেছেন এবং সৌমিকের জন্য তিনি খুব মানে ইন্টারেস্টিং ছিল ঘটনাটা সেটা তিনি লিখেছেন, আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এসএমএস করছেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, আপনার নামটা একটু প্লিজ বলবেন তারপর আপনার ঘটনাটা শুনব।
ধন্যবাদ রাসেল ভাই, আমি পলাশ আহমেদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
তো আমি যে ঘটনাটা ফেস করেছি সেটা হচ্ছে গত মাসের লাস্ট উইকে, তো লাস্ট উইকে হচ্ছে আমার বিশেষ কোন একটা জরুরি কাজে বাড়ি যাওয়ার জন্য খুব প্রয়োজন হয়, তো আমি নবীনগর বাস স্ট্যান্ডে যাই, তো আমি নবীনগর যখন যাই তখন প্রায় তিনটা ওভার হয়ে যায়, তো আমি আনফরচুনেটলি বিকাল তিনটার বাসটা মিস করি, তো কাউন্টারে ওনাকে জিজ্ঞেস করলাম যে নেক্সট বাস কখন আসবে, তো উনি আমাকে যেটা বললো যে চারটা বা পাঁচটার কোনো বাস নেই, আপনি ছয়টার বাসে যেতে পারেন, তো যেহেতু বাড়িতে আমাকে যেতেই হবে তার জন্য আমি ওনাকে বললাম ঠিক আছে আমি ছয়টার বাসেই যাব, তো ছয়টার বাসে আমি টিকিট কাটলাম।
আচ্ছা,
তো এখানে তিনটা থেকে ছয়টা মোট তিন ঘন্টা আমি এখানে সময় না কাটিয়ে তো আমি চিন্তাভাবনা করলাম যে আমি একটু স্মৃতিসৌধে যাই, ওখানে গিয়ে সময় কাটাবো, তারপরে আমি বাসে মানে কাউন্টারে চলে আসবো, তো স্মৃতিসৌধে গেলাম, তো ওখানে কিছুক্ষণ বসে থাকলাম, তো তারপর স্মৃতিসৌধের পিছন দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, তো এক সময় আমি খেয়াল করলাম যে পিছন থেকে আমাকে একজন হাত দিয়ে বলতেছে যে আমাকে কিছু টাকা দে, তো আমি যখন পিছনে ফিরে তাকাই তখন দেখি যে একজন খুবই বয়স্ক একজন লোক খুবই বৃদ্ধ, তো ওনাকে দেখে মানে আসলে ক্ষুধার্ত মনে হচ্ছিল এবং ওনার চেহারাতে যেটা মানে ওনার চুল দাড়ি সমস্ত কিছু পাকা এবং ওনার হচ্ছে আপনার পাঞ্জাবিটা হচ্ছে সাদা, তো এখানে বলে রাখি রাসেল ভাই যে এই লোকটার সঙ্গে আমার আরো একবার দেখা হয়েছিল এবং সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডেই, আমি যেটা খেয়াল করি যে ওই লোকটি আমার আমার খালু ছিল তখন আমার সঙ্গে, তো ওই লোকটি আমাদের দিকে মানে আমাদের কাছে এসে বলে যে আমাকে কিছু টাকা দে, সেম একই ঘটনাটা তখন, তো টাকা দিলাম ওনাকে, আমার খালু দিল 20 টাকা আমি দিলাম 10 টাকা, তো উনি টাকাটা নিয়ে করলো কি জাস্ট ওখান থেকে সোজা চলে গেল আর কারো কাছে কোনো টাকা চাইল না, তো আমি এটা দেখে খুব অবাক হই আর কি, তো ওটা ছিল অনেক আগের যেটা, তো তারপর হচ্ছে যে উনি আমাকে বলল যে তোমাকে দেখে অনেক প্রেশান লাগতেছে ঠিক আছে, হয়তো তুমি কোনো একটা কাজের জন্য খুবই অস্থির, তো তুমি যেখানে যাচ্ছ তো সেখানে গিয়ে কিন্তু তোমার সে কাজটা হবে না, তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, তো আমি ওনার কথা শুনে একটু মানে মানে নিজেকে একটু মানে খুব চিন্তিত লাগতেছিল যে আসলে এই লোকটা কি বলে যে বাড়ি গেলে আমার কাজটা হবে না কিন্তু বাড়ি যাওয়া আমার দরকার এই কাজটার জন্য, তো আমি চলে আসি বাস স্ট্যান্ডে, বাস চলে আসে ওনার কথা ভাবতে ভাবতে বাসটা চলে আসে, তো আমি বাসে উঠলাম আল্লাহ ভরসা করে যে আমি যাই, তো বৃষ্টি পড়তেছিল আস্তে আস্তে, আমি যখন টাঙ্গাইল ক্রস করি তখন মুষলধারে বৃষ্টি শুরু হইল, আমার বাড়িতে আমি মানে আমি যেখানে নামবো তখন প্রায় রাত 2টা, সমস্ত দোকানপাট বন্ধ গ্রামাঞ্চলের, শুধুমাত্র হচ্ছে আপনার দোকানপাটের সামনে যে লাইটগুলো এগুলো জ্বলতেছিল, তো আমার মামার একটা দোকান ছিল মার্কেট মানে বাজারে, ভাবলাম যে ওখানে যাই যদি ওনারা থাকে তাহলে ওনাদের সঙ্গে আমি বাড়ি যেতে পারবো মানে একসঙ্গে, তো দোকানে গিয়ে দেখি আনফরচুনেটলি দোকানটাও বন্ধ, তো এখন একা একাই যেতে হবে আমাকে, আমার বাজার থেকে আমার বাড়ি যেতে প্রায় 2টা পথ আছে, একটা হচ্ছে ঈদগাহ মাঠের ভিতর দিয়ে আর একটা হচ্ছে ঈদগাহ মাঠের উল্টা পাশ দিয়ে, তো ঈদগাহ মাঠের ভিতরে হচ্ছে আপনার দুইটা বটগাছ আছে, বিশাল দুইটা বটগাছ। তো চিন্তা ভাবনা করতেছিলাম যে এত রাত্রে বটগাছের মানে নিচ দিয়ে যাওয়াটা আসলে অনিরাপদ, নিরাপদ হবে না আমার জন্য। তো সিদ্ধান্ত নিলাম যে আমি উল্টা পথ দিয়ে যাবো, তো আমি উল্টা পথ দিয়ে যাচ্ছি। তো উল্টা পথে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার সামনে একজন একজন মানে বৃদ্ধ, খুবই একজন বৃদ্ধ মানুষ, উনি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি তখন পড়তেছে, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়তেছে। তো আমি একটু জোরে ওনাকে ধরার জন্য চেষ্টা করলাম। তো ওনাকে আমি গিয়ে বললাম যে চাচা আপনি যাবেন কোথায়? তো উনি অ্যাকচুয়ালি আমার গ্রামের নামটাই মেনশন করলো যে আমি ওই গ্রামে যাব। তো আমার কেন জানি ওনার কণ্ঠটা খুবই পরিচিত মনে হলো। তো আমি ওনার সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যে উনি আমার এলাকারই এবং দূর সম্পর্কের এক জ্যাঠা। তো ওনাকে বললাম যে আপনি এত রাতে কই থেকে আসলেন? তো উনি আমাকে যেটা বললো যে বাবা আমি তো এখানে নাইট ডিউটি নাইট গার্ড, তো বাড়ি থেকে আসার সময় তোমার চাচিকে অসুস্থ দেখছিলাম, তো আজকে আর পুরো ডিউটি করবো না, এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। তো উনি আমাকে বললো যে তুমি কই থেকে আসলাম? আমি বললাম আমি ঢাকা থেকে আসলাম। তো ওনার সঙ্গে আমি বাড়ি পর্যন্ত প্রায় অনেকক্ষণ গল্প করলাম, আমাদের রাস্তা যতক্ষণ শেষ হয়নি। আমি ওনাকে বললাম যে আসলে নাইট গার্ড কতদিন ধরে চাকরি করতেছেন, তারপরে আমি বললাম যে চাচি কি ধরনের, জ্যাঠা কি ধরনের অসুস্থ। তো এই সমস্ত গল্প করতে করতে একসময় আমরা আগে আমার বাড়িটা পড়ে তারপর ওনার বাড়ি। তো ওনাকে বললাম যে জ্যাঠাই আপনাকে আমি আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তো উনি আমাকে বললো যে না তুমি যাও, তুমি অনেক ক্লান্ত, তুমি ঢাকা থেকে আসছো, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। তো আমি বাড়ি আসি, বাড়িতে আমি কাপড় চোপড় চেঞ্জ করে আমি অশ্রমে যাই। অশ্রমে যাওয়ার পথেই আমি শুনি যে চিল্লা পাল্লা, একদম কান্নাকাটির শব্দ। তো আমি এবং এই শব্দটা আসতেছিল ওই জ্যাঠার বাড়ি থেকে। তো তাড়াতাড়ি করে আমি আসি আমার নানুর কাছে আসি। তো ওনাকে বললাম যে চলেন তো দেখি কি হয়েছে, ওখানে যাই। তো ওখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি যে যে জ্যাঠাই যিনি অসুস্থ উনি মারা গেছে। তো জ্যাঠার পোলা ছেলে যিনি ছিল উনি আমার নানা হয় সম্পর্কে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে জ্যাঠা কোথায়, মানে আমি ওনাকে দেখতেছিলাম না ওই জায়গায়, এই জন্য ওনার কথা আমি বলতেছিলাম। তো উনি আমাকে বলতেছে যে আব্বা তো গতকাল মারা গেছে এবং ওনাকে সন্ধ্যায় দাফন করা হয়। ঠিক আছে, তো এই কথা শুনে আমি পুরাই একদম থান্ডার হয়ে যাই, মানে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না যে কি বলে এই লোক। আমি যার সঙ্গে এতক্ষণ বাজার থেকে আসলাম সেই লোক এই কথা বলতেছে আমাকে। তো আমি ওখানে আর বেশিক্ষণ দেরি করি না, দ্যাটস আমি চলে আসি আমার বাড়িতে। তো ওখানে ঘুমাই, পর্বত মানে অনেক রাত হয়ে গেছে, তো ঘুমাই। তো ঘুম থেকে সকালবেলা আমি উঠি আমার নেক্সট কাজ, যেটা আমি কাজে যাওয়ার যে জন্য আসছিলাম। তো আমি প্রায় রেডি, আমি বের হব বাসা থেকে। তো তখনই আমাকে ফোন দেয় আমি যার কাছে যাব। তো উনি আমাকে বলে যে আপনার আসার দরকার নেই, আপনার কাজটা এখন হবে না, আপনি বরঞ্চ আমরা আপনাকে পরে জানাবো। অ্যাকচুয়ালি
আমি তাহলে বুঝতে পারলাম যে আপনি যখন বাস স্ট্যান্ডে ছিলেন সেই ভদ্রলোক মানে যিনি আপনার কাছে খাবার চেয়েছিলেন তিনি যে কথাটা বলেছেন সেটাও মিলে গেল। এবং আরো একটা ইন্টারেস্টিং যে জিনিসটা মানে ভয়ঙ্কর জিনিসটা, যিনি আপনাকে বাসায় নিয়ে গেছিলেন তিনি অলরেডি তখন আর
পৃথিবীতে
নেই। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। ইন দ্য মিনটাইম আমরা কিছু এসএমএস পড়বো। আমাদের দেখতে পাচ্ছি এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি মৌরীরা, এবং আমাদেরকে এস এম এস করেছেন মায়ন সিং থেকে, নাম লেখেননি। মিল্টন আমাদের এস এম এস করেছেন ফার্মগেট থেকে, এছাড়া আমাদেরকে ফুটি এফ আচ্ছা নাম লেখেননি আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন আজমি, এবং অনেক সুন্দর ঘটনা হচ্ছে এবং তিনি ঢাকা থেকে বলছেন। ফাহিম রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন প্রথম এস এম এস, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি কিরণ লালবাগ থেকে, আশিক রাজশাহী থেকে এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন এম ডি খাইরুল ইসলাম। এছাড়াও বিবর্ণ রাকেশ আমাদের এস এম এস করছেন, এবং আমাদেরকে এস এম এস করছেন শান্ত, এবং তার কাছে বাবু ভাইয়ের ঘটনাগুলো জোস লেগেছে। মামুন উত্তরা থেকে আমাদের এস এম এস করছেন, আজ ফার্স্ট রেডিও ফুটিতে তিনি এস এম এস করলেন, আমি পড়ে ফেলেছি। আদনান বিডি টাইগার্স এর নিয়ে কি জন্য বলতে গেছেন আমি পড়তে পারলাম না জিনিসটা। এম ডি কামরুল আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা তিনি বলেছেন যে তিনি শ্রমিকের প্রশংসা করেছেন আর কি। এবং এছাড়াও আমাদেরকে এম ডি সোহাগ ময়মনসিং থেকে এস এম এস করেছেন, ভূত আসাম আওসাম লিখেছেন, আবির আমাদের এস এম এস করেছেন খুব ভয় পাচ্ছেন তিনি, আমাদেরকে বিদু এস এম এস করেছেন, তিনি এস এম এস করেছেন তেলিয়াপাড়া থেকে, এবং আমাদেরকে কবি জিঞ্জিরা থেকে এস এম এস করেছেন শ্রমিকের ঘটনাটা করা, আমাদেরকে এস এম এস করেছেন কষ্টের আচ্ছা আমাদেরকে এস এম এস করেছেন পড়তে পারলাম না। ড্রামার রাব্বি খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন চরম শ্রমিক, আমাদেরকে এস এম এস করেছেন রাতুল আমাদেরকে মদিনাবাগ থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এবং আমাদেরকে এস এম এস করেছেন পিয়া রাজশাহী থেকে, খুব ভালো লাগছে তার কাছে। টিজে শিফ নোবেল আমাদের ওল্ড ঢাকা থেকে এস এম এস করেছেন, রিবাত আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদের এনামুল এস এম এস করেছেন যশোর থেকে, নুরুল আমিন আমাদের সিলেট থেকে এস এম এস করেছেন, রাজ্জাক আমাদের তেজগাঁও থেকে এসএমএস করেছেন, জাপানিজ আমাদেরকে এসএমএস, আচ্ছা নামটা পড়তে পারলাম না, হাবিব আদনান আমাদের এসএমএস করেছেন, খুব ভালো লাগছে তার কাছে। এছাড়া আমাদেরকে মিলন এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে প্লিজ চলে যান আমাদের মোবাইলের মেসেজ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আই লাভ ভূত এফএম লিখেছেন মেহেদি হাসান, ফেসবুকে আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুব একা আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস না এখানে কমেন্ট করেছেন আমাদেরকে, এছাড়াও কমেন্ট করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। এবং স্মিথ আমাদের এসএমএস করেছেন, তার লেখাটা পড়তে বলেছেন আমাদেরকে। আমাদেরকে দরিদ্র বালক বলেছে যে শুক্রবারে না হয় বৃহস্পতিবারে ভূত এফএম ভালো হয়, অনেকের জন্য সেটা সমস্যা হয়, সারাদিন অফিস করে এসে অনেকে টায়ার্ড থাকেন এবং এই সেই দিন অনেক ধরনের কাজ থাকে, সো আমরা এই জন্য শুক্রবারটা কিন্তু বেছে নিয়েছি। আর তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রাইডের সাথে এবং সেই ফ্রাইডে আরো অনেক ঘটনা আছে, আমি সেগুলো একসময় বলব, আজকে সময় খুব কম, অনেক গেস্ট এখনো আছেন। আসিফ আহমেদ আমাদের এখানে কমেন্ট করেছেন এবং তিনি তার কাছে পিকটা মানে পিকচারটা অনেক পছন্দ হয়েছে, প্রোফাইল না প্রোফাইল না যে পিকচারটা আজকে আমরা পোস্ট করেছি। এনিওয়েজ আপনি যদি ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আমরা একটা ছোট্ট ঘটনায় যাব, প্লিজ একটু বলবেন আপনার ঘটনাটা, আপনার নামটা শুরুতে একটু বলবেন তারপরে।
হাই লিসেনার্স, আমি রুয়েল নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছি।
জি, আপনি বারবার করে বলছেন আপনার মানে যেখান থেকে আপনি এসেছেন সেটা খুব প্রত্যন্ত একটা অঞ্চল,
এটা একটা বর্ডার সাইড ইন্ডিয়ার পাশে। তো আমি যে ঘটনাটি শেয়ার করছি আপনাদের সাথে, এটি আমার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা, সম্প্রতি ঈদের তিন দিন পরে। তো যাকে নিয়ে ঘটনাটি, ওর নাম সেজান, সেজান আর সাজিদ, ওরা দুই ভাই। তো ওরা ওদের মামার বাড়ি দুর্গাপুরে ছিল আর কি, তো ওরা ওইখানে বেড়াতে গিয়েছিল ঈদের মধ্যে। তো ঈদে বেড়াতে গিয়ে ওরা নদীতে, সোমেশ্বরী নদী আছে আর কি ওই জায়গায়, তো ওই নদীতে ওরা গোসল করতে গিয়েছিল। তো ওইখানে ড্রেজার দিয়ে যে বালু তোলা গর্ত, ড্রেজার দিয়ে বালু তোলার ফলে যে গর্তটা হয়ে যায়, তো ওই গর্তে সাজিন মানে ওই সাজিন মানে গোসল করতে করতে হঠাৎ ওই গর্তের দিকে চলে যায়। তো ওই গর্তে যাওয়ার সময় মানে ওর সাথে যে দুইজন ছিল, সাজিদ ওর আপন ভাই আর একজন মামাতো ভাই, তো ওরা দুজন ওকে অনেক মানে টেনে তোলার চেষ্টা করে, বাট একটা কি মানে ওই দিক থেকে একটা বিশাল শক্তি প্রয়োগ করে ওকে মানে নিচ দিকে নিয়ে যাচ্ছে আর কি, এই টাইপের একটা কিছু। তো নিমিশের মধ্যে সাজিন মানে তলিয়ে গেল ওই গর্তটার মধ্যে, তো সাজিনকে আর খুঁজে পাওয়া গেল না। তো এই স্বভাবতই তখন ঈদের ছুটি চলছিল, আশেপাশে কোনো শ্রমিক ছিল না, এখানে অনেক যেহেতু অনেক শ্রমিক থাকতো কোনো শ্রমিক ছিল না ঈদের কারণে। তো ওরা মানে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে কিনারা এসে অনেক আশেপাশে যে দু চারজন লোক পেয়েছিল, তো ওরা আসে মানে এসে খোঁজাখুঁজি শুরু করলো আর কি ওই জায়গাটাতে। তো ওরা আসলো, আস্তে আস্তে সবাই আসলো, ওদের ফ্যামিলির সব আসতে থাকলো। এসে অনেক খোঁজাখুঁজির পরও সাজিনের জীবিত অথবা মৃত সাজিনকে উদ্ধার করা সম্ভব হলো না। তো এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছিল, ডুবুরিরা আসলো ওইখান থেকে। তো ওরাও একদিন ওই দিন সারাদিন চেষ্টা করার পরে উদ্ধার হলো না সাজিনের লাশ। তো পরের দিনও ফায়ার সার্ভিস চেষ্টা করতে থাকলো, তো ওটা সম্ভব হলো না। তো এর পরদিন আমাদের এখানে যে উপজেলা চেয়ারম্যান আছে এমদাদ খান, তো উনি একটি ছেলেকে নিয়ে আসলেন, ওই ছেলেটি কথা বলতে পারে না, একটু অদ্ভুত টাইপের আর কি, বুবা। তো ওর বয়স 15-16 হবে। তো ওই ছেলেটিকে আনা হয়েছে ওই লাশটা উদ্ধার করার জন্য,
সেটা বুঝতে পেরেছি।
তো ওই ছেলেটিকে লোকেশনটা দেখিয়ে দেওয়া হলো, তো ও ওই জায়গায় গিয়েছিল। তো এখানে আরেকটা কথা বলা দরকার যে ওর সাথে ও ওর মা
সবসময়
থাকে আর কি। তো ও এই ধরনের কাজ এই প্রথম না, আরো বেশ কয়েকবার করেছে আর কি। তো এই মুহূর্তে ওর মা যেটা করে আর কি, তো ও যখন পানিতে নামে আর কি, পানিতে নামার সময় ওর মা মানে মোমবাতি টুমবাতি টাইপের একটা কিছু নিয়ে মানে ধ্যানে বসে আর কি, যখন উনি মানে না পানিতে না ওঠা পর্যন্ত, পানি থেকে না ওঠা পর্যন্ত উনি ধ্যান করতে থাকেন। তো ওই ছেলেটি নামলো প্রথমবার নেমে ও লাশের সন্ধান পেল না। তো স্বভাবতই উঠে আসলো, উঠে এসে সবাই জিজ্ঞেস করতে থাকলো। তো ও তো বুবা কোথাও মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ বোঝাতে চাইলো যেটা আর কি, যেটা সূর্য আস্তের আগে সম্ভব না। তো সূর্য অস্ত গেল সন্ধ্যার পরে, ছয়টার পরে আর কি। তো ছয়টার পরে ও আমার নামলো, তো তখন মানে আগে যেইভাবে নেমেছিল আর কি ওইভাবে নামে নাই। তো ও একটা মাংসের টুকরা ওর মা ওই গর্তেটাতে মানে ফেলে দেয় আর কি। তো ও ওই মাংসের টুকরাটাকে ফলো করতে করতে মানে নিজ দিকে যায়। তো মাংসের তিন চার মিনিট ও এখানে বলা যেটা উচিত, ওই ছেলেটি মানে পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে,
সেটা আমি বুঝতে পেরেছি।
অনেকক্ষণ থাকতে পারে,
আগে নিশ্চয় অনেকক্ষণ ছিল,
তিন চার মিনিট হয়ে গেল। তো ও মাংসের টুকরাটি বেশি উঠলো হঠাৎ।
আচ্ছা,
মাংসের টুকরাটি বেশি ওঠার সাথে, মাংসের বেশি ওঠার সাথে সাথেই ও লাশটি নিয়ে বেশি উঠলো, বেশে মানে কিনারায় এসে পড়লো।
প্রথমে মাংসের টুকরাটা উঠলো, তারপরে সে লাশটা নিয়ে নিজে বেশি উঠলো।
সবাই তো তখন অনেক, এত এখন ওই বুবা ছেলেটি সম্পর্কে আসা যায়, তো ও আসলে জন্ম থেকে বুবা না আর কি। তো ও যখন ছোট ছিল, পাঁচ ছয় বছর বয়স, তো ওর বাবার সাথে মাছ ধরতে গিয়েছিল একটি ডুবার পাশে। তো মাছ ধরার সময় ও মানে কোন কারণে পানিতে পড়ে যায় আর কি, ডুবাতে পড়ে যায়। তো ডুবাতে পড়ার পর ওকে অনেক খোঁজাখুঁজি করালো, বাট ওর লাশ পাওয়া যায়নি, কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। তো এভাবে এক সপ্তাহ পার হয়ে গেল, তো সবকিছু স্বাভাবিক হতে লাগলো আগের মতো। তো সবাই মেনে নিল ঘটনাটি বাস্তব, যেটা এটা মেনে নিল। তো এক সপ্তাহ পর হঠাৎ একবারে ফজরের আজানের পরে ওই ছেলেটি হঠাৎ মানে বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো। তোর আব্বা আম্মা স্বভাবত দেখে অবাক হয়ে গেল এবং একটু একটু ভয় পেতে থাকলো আর কি, মানে একটু অন্যরকম ফিলিংস পেতে থাকলো। তো ওই ছেলেটি তখন
মারা গেছে, হ্যাঁ
মারা গেছে, তোরা ওদের বিশ্বাস হইতেছিল না ঘটনাটা। তো ওই ছেলেটি যখন উঠে আসলো, ওই ছেলেটির একটু অদ্ভুত টাইপের হয়ে গেল, প্লাস ও কথা বলতে পারে না, আগের
মতো
কথা বলতে পারে না। তো এরকম হতে থাকে ওর সাথে। তো এর মধ্যে আরো একটু বলা দরকার যেটা, তো এভাবে চলতে থাকে ওর, মানে ও ওইভাবে চলতে থাকে, আগের মতো আর স্বাভাবিক হয় নাই। তো ওই ছেলেটি কিছুদিন পর পর মানে দুই তিন দিনের জন্য উদাও হয়ে যায়, কোথায় উদাও হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তো আবার এমনি এমনি তো এটা স্বাভাবিক হয়ে গেছে। তো এইভাবেই ও মানে
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাব। এবং আমার সাথে মনে হচ্ছে যে মানে সেই ছেলেটার মানে যেভাবে একটা স্বাভাবিক ছেলে এবং সেই ছেলেটার সাথে যে ঘটনার কারণে সে অস্বাভাবিক আচরণ করা শুরু করলো এবং তার মধ্যে নিশ্চয়ই কোন একটা পরিবর্তন ঘটেছিল। অনেক কিছুই মানুষকে এভাবে অনেক ভাবে পরিবর্তন করে ফেলে। আমরা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের সাথে, তখন কোথাও যাবে না। স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ with Gramin Fawn.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘুরিতে সময় রাত 1:39। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা যারা SMS পাঠাচ্ছেন, যারা ফেসবুকে কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, এই মুহূর্তে ঘটনা পাঠাচ্ছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন এটাই আশা করব, এবং সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন, এবং আপনাদের কারণেই এই প্রোগ্রামটা সুন্দর হয়। সুতরাং আপনারা ছাড়া আসলেই আমাদের কাছে অসম্ভব ভূত এফএম একটা দিনের জন্য সম্প্রচার করা। আমরা চলে যাব দিনারের কাছে, তার একটা ঘটনা শুনব। এবং ঘটনাটা কোথায় ঘটেছিল?
জি রাসেল ভাই, আমাকে ঘটনাটি শেয়ার করেছে ফেসবুকে নাবিলা ইসলাম, এবং এটা কিশোরগঞ্জ জেলার কাজলা গ্রামের তারাইল থানার ঘটনা এটা।
আচ্ছা,
তো আমি সরাসরি নাবিল ইসলামের ঘটনা চলে যাই। ঘটনাটি ওর আম্মুর সাথে ঘটে, এবং এটা রাসেল ভাই 1994 এর দিকের ঘটনা। তো ও আমাকে যেভাবে শেয়ার করে আমি ঠিক ওইভাবে বলছি, আশা করছি সবার ভালো লাগবে। তো 1994 ওর আম্মু ক্লাস 9 পড়ে তখন। তো ওনাদের স্কুলটা ছিল ওনার বাসা থেকে 1.5 কিলোমিটার, খুব কম দূরত্বে ছিল। তো উনি সবসময় স্কুল থেকে টিফিন পিরিয়ডের সময় বাসা চলে আসতেন, এবং বাসা থেকে টিফিন করে আবার উনি স্কুলের দিকে রওনা হতেন। তো স্কুল থেকে ফেরার সময় ওনাদের বাসার যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এরকম যে পাকা রাস্তা থেকে ওনাদের বাসার দিকে যে রাস্তাটা গেছে ওটা বেসিক্যালি মানে কাঁচা একটা রাস্তা, এবং তখন সেখানে কোনো বসতিও ছিল না, এবং দুই পাশে ধানি জমি ছিল। আর ওদের বাসা যাওয়ার সময় ঠিক হাতের বাম দিকে একটা কবরস্থান পড়ে, এবং হাতের ডান দিকে একটি কদম ফুলের গাছ এবং বিশাল ঘন জঙ্গল একটা ডান দিকে, ঠিক তারপরেই হচ্ছে তাদের বাসা। তো ওর আম্মু সবসময় চুল ছেড়ে রাখেন। তো একদিন উনি এরকম বাসায় আসেন টিফিন পিরিয়ডের সময়। তো উনি টিফিন খেয়েতে স্কুলের দিকে যখন রওনা হন, তখন ঠিক উনি যখন ওই কদম ফুলটার গাছটার সামনে আসেন এবং কবরস্থানটার কাছাকাছি, তখন ওনার কাছে মনে হল যে উনি স্লিক টাইপের কোনো কিছুর উপর পা রেখেছেন, সেটা হতে পারে কোনো নরম বা মসৃণ কোনো কিছুর উপর। তখন উনি একটু অবাক হয়ে নিচের দিকে তাকান, বাট উনি দেখলেন যে না, নিচে মাটি, সেখানে মানে স্লিক টাইপের কোনো কিছু নেই। ঠিক রাসেল ভাই ওই মুহূর্তে উনি যেটা ফিল করলেন যে জোরে যদি কেউ ওনাকে ধাক্কা দিল, মানে এরকম একটা ফিল করলেন, এবং ধাক্কার সঙ্গে সঙ্গে উনি সেখান থেকে প্রায় 1.5-2 ফিট দূরে গিয়ে পড়েন। উনি তো প্রথমে ভাবেন হয়তো কেউ তাকে ধাক্কা দিচ্ছে দুষ্টমি করে, তো উনি উঠে দাঁড়িয়ে যেটা দেখলেন যে রাস্তার মধ্যে উনি ছাড়া আর কেউ নেই, তো উনি সেটাকে নর্মালি নেন, নর্মালি স্কুলে চলে যান। তো স্কুলে যাওয়ার পর যখন ওনার ক্লাস শেষ হয় তখন উনি যখন বাসায় ফিরতেছিলেন ওই রাস্তা দিয়ে, তখন উনি একটু অসুস্থ বোধ করতে লাগলেন। তো সেদিন যখন উনি বাসায় চলে আসেন সেদিন থেকে তার সাথে আসলে যে ঘটনাগুলো শুরু হয় সেটা হচ্ছে ঠিক সেদিন থেকে নিয়ে টানা চার পাঁচ দিন ওনার গায়ে জ্বর ছিল, খুব ভীষণ জ্বর ছিল। তখন তো ওনাকে অনেক ডাক্তার দেখানো হয়, তো অ্যাট দ্যাট টাইম ওনার যেটা হয় যে ওনার ঠিক তখন থেকে ওনার টাইফয়েড হয়ে যায়, এবং আসলে টাইফয়েডটা স্থায়িত্ব ছিল প্রায় চার মাসেরও বেশি একটা সময় ওনার টাইফয়েড ছিল ওনার ভিতরে। তো এই দিকে নাবিল ইসলামে যে নানু ছিলেন, তো উনি যেটা চিন্তা করলেন যে উনি একটু রিলিজিয়াস ছিলেন, তো উনি ভাবলেন যে ওনাদের বাসার পাশে যে কবরস্থান আর যে জঙ্গল সেখানটা অনেক মানে নর্মালি অনেক ঘটনা সবার মুখে প্রচলিত, আর জঙ্গলটার বর্ণনা হচ্ছে এরকম যে ওইখানকার যেসব কিছু লোক ছিল যারা ওঝা এবং যারা আপনার যে বলি দিত বা কোনো ভোগ টোক দিত সেই খাবারগুলো তারা ওই জঙ্গলের ভিতরেই দিতেন। তো উনি ভাবলেন যে কোনো ওঝা এনে দেখায় হয়তো বা কোনো প্যারানর্মাল রিজন এখানে থাকতে পারে। তো পাশের গ্রাম থেকে এক ওঝাকে ডেকে আনেন, তো ডেকে আনার পর যেটা হয় যে আন্টি যতটুকু মনে পড়ে আন্টি বলেন যে ওনাকে যখন ওঝা আসে তাদের বাসায় তো গ্রামে সবাই জানাজানি হয় যে এরকম এক ওঝা আসছে ভূত তাড়াবে, তো তাদের বাসা লোক দিয়ে ভরে যায়। তো ওনার যতটুকু মনে পড়ে যে উনি উঠানে বসেছিলেন, ওনাকে সার্কেলি ওনাকে চারপাশে কিছু মাটির হাড়ি রাখা হয় এবং প্রতিটা হাড়ি হচ্ছে আপনার লাল কাপড় দিয়ে মানে বন্ধ করা ছিল এবং উল্টো করে রাখা হয়েছিল সেখানটায়। তো আন্টি যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে এরকম যে উনি একটা সময় লক্ষ্য করলেন যে সবগুলো হাড়ি একসাথে মানে ভাঙতে শুরু হইল, মানে কেউ ভাঙতেছে না, সবাই কিন্তু তার থেকে দূরে দাঁড়িয়ে আছে আর উনি আর ওনার সামনে সে ওঝাটা বসে আছে। ঠিক এট দ্যাট টাইম উনি সেন্সেস হয়ে যান, তো যখন আসলে উনি সেন্স ফিরে উনি যেটা শুনতে পান সেটা হচ্ছে যে ওঝা যেটা বলে সেটা হচ্ছে এরকম যে উনি যখন বাসার থেকে স্কুলের দিকে যাচ্ছিলেন তো ওই কদম ফুলের গাছটার দিকে কোন আপনার পিসাচ টাইপের কিছু একটা মানে সেখানে বসে সে মানে তার চুল শুকাচ্ছিল, এটা সে ওঝাটা বলে, এবং উনি আনফর্চুনেটলি তার চুলের মধ্যে পা রাখেন। তো ওই সেদিন ওঝা চলে যান, ঠিক তার দুদিন পর সে ওঝা আবার ওই বাসায় আসেন। তো বাসায় আসার পর উনি যখন তাকে এক্সোসিজম করতে বসেন তখন ওই ওঝা তার থেকে সেই খারাপ জিনিসটাকে কিছুতে তাড়াতে পারতেছিলেন না, তো শেষমেশ সে যেতে রাজি হয় এবং তার একটা শর্ত ছিল যে ওর আম্মুর মাথার চুল অনেক বড় ছিল বেশ, তো ও যেটা বলে যে ওর মাথায় কোনো চুল থাকবে না এবং চুল থাকলেও সেটা খুব ছোট থাকবে, উনি বড় চুল রাখতে পারবেন না। ঠিক রাসেল ভাই সেদিন রাতের বেলা ওর আম্মু যখন ঘুমায় তখন ঘুম থেকে উঠে দেখে যে মাথার চুল যদি একসাথে অনেকগুলো চুল যদি টেনে উঠিয়ে ফেলা হয় উনি যেভাবে পড়ে থাকবে চুলগুলো ঠিক ওইভাবে বালিশের উপর চুলগুলো পড়ে আছে। তো এই ঘটনা ঘটার পর আসলে ওনার চুল সঙ্গে সঙ্গে ছোট করে ফেলা হয় সেই ওঝার পরামর্শেই, এবং ওনাকে কিছু তাবিজ দেওয়া হয়, এবং আসলে ওনার সাথে আরো কিছু ঘটনা শুরু হয় এরকম যে উনি রাতে যখন শুয়ে আছেন রুমের মধ্যে তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে তো ওনার রুমের দরজা খোলা, উনি রুমেও নেই প্লাস মানে বাসার কোথাও নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মাঝে মধ্যে তাকে পাওয়া যাচ্ছিল উনি যেখানটায় সেই চুলটার উপরে পা রেখেছিলেন ওইখানটা উনি হয়তো দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। তো যখন ওনার কাছ থেকে জিজ্ঞেস করা হতো যে তুমি এখানে কিভাবে আসলে তখন কিন্তু রাসেল ভাই উনি কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেন না এবং সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যেতেন সেখানটায়। তো এরকম ঘটনা ঘটতে থাকে ওনার সাথে রেগুলারলি, তো ওনারা অনেক ওঝা টোঝা দেখায়। তো এই মাঝখানে রাসেল ভাই উনি বিয়ে হয়ে যায়, তো বিয়ে হয়ে যাওয়ার পর উনি শ্বশুরবাড়িতে চলে আসেন কিশোরগঞ্জের শহরের দিকে, তো ওইখানটা উনি বেশ কিছুদিন ভালো ছিলেন। তো তারপর ওনার ওই বাসাও সেম প্রবলেমগুলো আবার শুরু হয় যে উনি রাতের বেলা উনি রুমে থাকছেন না এবং রুম থেকে বাইর হয়ে যাচ্ছেন, এবং উনি কেন বের হচ্ছেন বা কিসের জন্য বের হচ্ছেন উনি কিছুই কিন্তু বলতে পারতেছেন না। এবং রাসেল ভাই এখন পর্যন্ত মানে ওনার এই সমস্যাগুলো কিন্তু ওনার মাঝে মধ্যে এখনো হয় এবং ওনার চুল আপনার এখনো ছোট, তো
উনি চুল আর কোনোদিন বড় রাখতে পারবেন
জি না না, এটা ওই ওঝা বলে দেয় যে উনি আর কখনো চুল বড় করতে পারবেন না। এবং তারপর আরেকটা ঘটনা ঘটে তার সাথে, সেটা হচ্ছে এরকম যখন ওনার প্রথম বেবি হবে তখন উনি ওনার মায়ের বাসা চলে আসেন সেই বাসাটায়। তো সেদিন যেদিন উনি ওই বাসা প্রথমে আসেন সেদিন থেকে আরেকটা ঘটনা শুরু হয় যে সেদিন রাতে কিন্তু রাসেল ভাই তাদের বাসার সবাই একটা জিনিস দেখে, সেটা হচ্ছে তাদের গোসলখানার দিকে মানে কোন একজন মানুষ লাল শাড়ি পরে বসে আছে এবং তার চুলগুলো সামনের দিকে, হয়তোবা সে তার আঙ্গুল বিলি করছে বা কোনো কিছু একটা করছে, এবং এটা রাসেল ভাই তাদের বাসার সবাই দেখে এবং কন্টিনিউসলি উনি যতদিন ছিলেন সেই বাসায় প্রতিটা মেম্বার কেউ না কেউ তাকে দেখতেছে এবং এই ঘটনা প্রায় ওই গ্রামের সবাই জানে। তো এই ঘটনা দেখার পর উনি আবার কিন্তু ওনার হাজবেন্ডের বাসায় চলে আসেন। তো এই মাঝখানে রাসেল ভাই আজকে অনেক বছর হয়ে গেছে বাট উনি এই প্রবলেমগুলো স্টিল ফেস করতেছেন এবং উনি এখন এগুলোর কোনো সলিউশন পাননি। এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। অফি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে বাংলাদেশের ম্যাচ এবং ভূতফেম দুটোই তিনি একসাথে উপভোগ করছেন। জুরাইন আমাদের থেকে আমাদের লিখেছেন ফারজানা এবং রুনা, এবং তাদের ফার্স্ট SMS আমাদেরকে রিবাত রাজশাহী থেকে লিখেছেন, আমি আমার ফ্রেন্ড নাহিদ শুনছি। নিলয় আমাদের রায়পাড়া থেকে লিখেছেন, রায়পাড়া নরসিংদী থেকে, যে আমার জীবনের একটি বাস্তব ঘটনা ভূতফেমের সাথে শেয়ার করতে চাই, কিভাবে পাঠাবো? আপনি আমাদেরকে ইমেল করে দিন, আপনি আপনার ঘটনাটি লিখে আমাদেরকে ইমেল করে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। কিরণ লালবাগ থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের tj.ship নোবেল আমাদেরকে SMS ওল্ড ঢাকা থেকে, এবং তিনি বলেছেন আই এম ব্যাক প্লিজ রিড, আমি পড়ে ফেললাম আপনার SMSটি। আমাদেরকে গোপীবাগ থেকে রুবেল SMS করেছেন এবং তিনি লিখেছেন ভূতফেম ভালো লাগছে তার কাছে। মিজান টাঙ্গাইল থেকে লিখেছেন এবং লিখেছেন যে রাসেল ভাই নাইস স্টোরি। আমাদেরকে লিখেছেন পাপড়ি ভূতের গলি লালমাটিয়া থেকে, যে প্লেসটা সত্যি জানি কেমন, কলেজ অ্যান্ড হসপিটালের রোডগুলো এখনো অদ্ভুত রে থেকে গেছে। এবং আমাদেরকে সম্রাট লিখেছেন যে সৌমিক ভাই রক্স। আমাদেরকে রবিউল লিখেছেন যে লাস্ট ঘটনাটা ছোট বাট ইট ওয়াজ অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রাব্বি, এবং তিনি বলছেন যে রাসেল ভাই ভূতফেম রক্স। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফারজানা। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইফতি আরামবাগ ঢাকা থেকে, যে অনেক ভয় লাগছে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাহিন, এবং তিনি সিলেট থেকে লিখেছেন, এবং আমাদেরকে এবং তিনি লিখেছেন যে আমি HSC তে A+ না পেলে ভূতফেম শুনব না, এটা আমি বলেছিলাম, কিন্তু আমি পেয়েছি, তাই আবার শুনছি, কংগ্রেচুলেশনস, এবং আশা করছি যে আপনি মানে ভবিষ্যতে ফিউচারে আরো ভালো করবেন, সেটাই আশা করব। দোয়া থাকলো আপনার জন্য অনেক অনেক, এবং দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ, রাইট? আমাদেরকে মুজিব ধানমন্ডি থেকে লিখেছেন এবং তিনি বলছেন খুব ভয় লাগছে। রাজশাহী থেকে আমাদেরকে নাসিফ SMS করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। এবং জিত আমাদের SMS করেছেন, সব লিসনাররা পড়তে পারলাম না। শিউরি আমাদের সিলেট থেকে লিখেছেন, তিনি আমার তার SMS পড়া হয় না কেন সেটা লিখেছেন, আমি সরি। আয়েশা আমাদের বলছেন যে তিনি স্টোরি এবং ডিসকাশন দুটোই তিনি এনজয় করেছেন। ফায়াজ মোহাম্মদ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডিজে লিঙ্কন, মৌরি, আশিক, ডক্টরদের মধ্যে আছে, আচ্ছা এছাড়াও SMS করেছেন ফুর্তি নীলা, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই, আমি অনেকের নাম আসলে এখন পড়তে গেলে মুশকিল আছে। নাবিলা SMS করেছেন, এসানুল হক রাজ সেই দিকে SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। ফেসবুকে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে, এবং দেখতে পাচ্ছি আরকে আমাদের SMS করেছেন, কমেন্ট করেছেন এখানে, এবং শুনতে খুব ভালো লাগছে আমাদেরকে। এছাড়াও আশিক আমাদেরকে কমেন্ট করেছেন এখানে, আমাদেরকে কমেন্ট করেছেন মেজাবিন রশনি আমাদেরকে, এবং তার কাছে ঘটনাগুলো একেবারে ভালো লাগে, তার SMS দেখেই তার কমেন্ট দেখেই বুঝতে পারছি, এবং তার কমেন্টে আপনারা অনেকে রিপ্লাইও দিয়েছেন আমাদেরকে। এছাড়াও নাজমুল ঝলক আমাদেরকে কমেন্ট করেছেন, এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি জিসান পল আমাদেরকে SMS কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন আরো অনেকে এখানে, যারা ফেসবুকে ছিলেন আমাদের সাথে, যারা SMS করেছেন আমাদের সাথে, এবং যারা সবসময় থাকেন আমাদের সাথে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা SMS করেননি, ফেসবুকে ছিলেন না, ভূতফেম শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আজকে ভূতফেম মিস করেছেন কিন্তু ভূতফেম ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে আরো একবার ধন্যবাদ। সেই সাথে আরো একবার অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের জানা, আপনাদের কাছে থাকা সেরা ঘটনাগুলো আপনাদের কাছে না রেখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনাটি না পাঠিয়ে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। একটু মাসুম ভাই বলছিলেন আমাকে যে হ্যাঁ, লেখাতে যাদের সমস্যা হয়, লেখার চাইতেও অনেক সহজ হচ্ছে অডিও ক্লিপ পাঠানো, সুতরাং যাদের দেশের বাইরে রয়েছেন টাইম নিয়ে অনেক ঝামেলা থাকে, লিখতে গেলে অনেক প্রিপারেশন নিতে হয়, সুতরাং আপনারা প্লিজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিবেন, কোন সমস্যা নেই। দেশে যারা রয়েছেন তারা অবশ্যই আগে লিখে পাঠাবেন আমাদের কাছে ঘটনাটা, যদি আপনার ঘটনাটা আমরা চাই যে আপনারা আবার রেকর্ড করে পাঠান, আমরা আপনাদেরকে ডেফিনেটলি সেটা জানাবো। আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, ফিরে আসবো আবারও ঠিক রাত 11:59, সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি এবং যারা জানি যে রেডিও ফুর্তির প্লেলিস্ট জুড়ে রয়েছে দারুণ দারুণ সব গান, সারা সপ্তাহ রেডিও ফুর্তির সাথেই থাকুন। আজকের মতো এখানেই, টাটা।